প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব 162তম পর্বে। শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি 19 বছর বয়সী সাহসী এক তরুণ ইয়াসিন হাসান স্বাধীন। সবাই তাকে স্বাধীন নামেই চেনে। নামের মতোই সবকিছুতেই স্বাধীন চেতা স্বাধীন বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আর আড্ডা দিতে পছন্দ করেন। মা বাবা আর ছোট বোনের জন্য হৃদয়ে তার অসীম ভালোবাসা। মায়ের হাতের যে কোনো খাবার তার খুবই প্রিয়। সবসময় হাস্যোজ্জ্বল স্বাধীন কেন আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, সেটা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
স্বাধীনকে আমরা ওয়েলকাম করছি জীবেশবির আজকের এই মঞ্চে, এবং স্বাধীনের জীবনের অপ্রিয় সত্য উঠে আসবে আশা করছি। একই সাথে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, যিনি স্বাধীনকে শুনে তার মূল্যবান মতামত প্রদান করবেন। অনুষ্ঠানের শুরুতে আপনাকে ওয়েলকাম করছি, আপনি ফোনে আছেন আমাদের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, বরাবরের মতোই থাকছে SMS পোল, থাকছে আপনার অংশগ্রহণ করার সুযোগ, এবং যারা এখানে আসতে চান তাদের জন্য নিয়মকানুন সহ যাবতীয় যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটিতে একজন অপরাধীকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আমরা দেখাই অপরাধ সে কেন করেছে, অপরাধী হয়ে ওঠার ব্যাকগ্রাউন্ড, এবং একই সাথে কি ধরনের অপরাধ, এবং তারপর অপরাধীর পরিণতি। আমরা শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করছি, এবং স্বাধীনকে আমরা ছোটবেলা থেকে জানার চেষ্টা করব। শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
তো আমার ছোটবেলা বলতে, আমার মানে আমি তো ছোটবেলায় আমার নানা বাড়ি থেকে বড় হয়েছি। তো আমার আম্মু যখন ছোট ছিল, আমার নানা পুলিশে চাকরি করতো। তো যেহেতু পুলিশে চাকরি করতো, তো আমার আম্মু ছোটবেলা থেকে শহরে শহরে বড় হয়েছে। তো আমার আম্মু যখন ক্লাস টেনে পড়ে, তখন মানে আমাদের বরিশাল ওইখানে আমার নানা জায়গা কিনছে, জায়গা কিনে ওইখানে বাড়ি করছে, কারণ আমার নানি বাড়ি ছিল আবার ওইখানে। তো এরপরে ওইখানে স্কুল যাচ্ছে, আর আমার সত্যি কথা বলতে আমি আমার আম্মুর যা দেখছি আর মানুষের কাছ থেকে যা শুনছি, আমার আম্মু নাকি অনেক সুন্দরী ছিল। তো ওই সময় আম্মু ক্লাস টেনে ওইখানে স্কুলে ভর্তি হয়। তো আমার আব্বু যে এখন বর্তমানে, তো ওনারা আবার ছিল একটু প্রভাবশালী বলতে অন্যরকম। আমার দাদা অগ্রণী ব্যাংকে চাকরি করতো, তাছাড়া আব্বু মানে মানে কেমন একটু মস্তান টাইপের এরকমের লোক ছিল। তো আমার আম্মুরে খুব ডিস্টার্ব ডিস্টার্ব করতো। তারপর হঠাৎ করে একসময় আমার নানা নানুকে হুমকি টুমকি দিয়া, তো নানা পুলিশে চাকরি করতো ঠিকই, কিন্তু খুব ভদ্র ছিল। তো আব্বু হুমকি টুমকি দিয়া মানে আমার আম্মুকে তুলে নেওয়ার হুমকি দেয়। তো ওই সময় নানা ওখান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয় যে চাঁদপুর চলে যাবে। তো তখন মানে জামাল এমপি নামে এক আঙ্কেল ছিল, আব্বুর আবার দুঃসম্পর্ক নিয়ে আত্মীয় হতো। তো উনি স্পিড বোট নিয়ে ওই লঞ্চ থামে আমার আম্মুকে ওখান থেকে কিডন্যাপ করে ফেলে,
মাকে কিডন্যাপ করে,
হ্যাঁ, লঞ্চ আটকে। তো আমার নানা চিন্তা করছে, যেহেতু এখন মানে ওরা যেহেতু এরকম করছে, তো তার যেহেতু মেয়ে, এটা নিয়ে মানে মানুষের খারাপ কথা বলবে, এর জন্য মানে পরে বিয়ে হয়ে যায় আমার আব্বুর সাথে আম্মু। আমার আম্মু মানে মেট্রিক পরীক্ষায় তখন ফার্স্ট ডিভিশন পাইছিল। আমি শুনছি তো ওই সময় নাকি জেলা শহর থেকে মানে ফুলের মালা টালা নিয়ে আসতো, অনেক কিছু হইতো। তাছাড়া আমার আম্মু নাকি লেখাপড়া অনেক ভালো ছিল। তারপরে আম্মুর ইন্টারমিডিয়েট পরীক্ষা, কিন্তু আমার আব্বুকে মানুষের বুদ্ধি দিচ্ছে, তুমি যদি তোমার বউকে লেখাপড়া করাও, তাইলে তো মানে তোমার বউ তোমার সাথে থাকবে না। এইসব বুদ্ধি দেওয়ার পরে আব্বু গ্রামের মানুষ ছিল, তো আম্মুর আর লেখাপড়া করতে দেয় না। তো আর পরে আম্মুর লেখাপড়া হয় না। এরপরে আমার আব্বু একাই ভাইদের ভিতরে, আর আব্বুর 6 বোন ছিল, এক বোন মারা গেছে, এখন 5 বোন আছে। তো আব্বু আমার দাদা বাড়ি মানে আম্মুকে প্রথম মানে মেনে নিয়ে নেয়। তো এরপরে আমার আব্বু মানে নানা বাড়ি, আমার নানা বাড়িতেই থাকতো। তো এরপর আম্মু মনে হয় তার জীবনে 2-1 বার গেছিল দাদা বাড়ি বলতে থাকার জন্য, কিন্তু মানে ফুফুদের সাথে তার মিলে না, এর জন্য থাকতে পারে না। এরপর আমার ছোটবেলা থেকে এই যে আমার জন্ম হয়, আমি মানে আমার নানা বাড়িতেই বড় হই। তো আমার আব্বু মানে আমি ছোটবেলায় মানে ওই রকমের তার কিছু মানে চাকরি টাকরি এরকম কিছু করতে দেখি নাই। আমাদের একটা হোটেল ছিল বরিশালে, এখনো আছে, কিন্তু হোটেলের নাম চেঞ্জ। তো এইরকমের আব্বু করতো, তা মানে উনি এইরকমের একটা লোক ছিল। আমি ছোটবেলায় দেখতাম মানে সকালে একটা শার্ট পরতো, বিকেল আর একটা শার্ট, দুপুরে মানে খুব মানে ভাব নিয়ে চলাফেরা করতো। মানে টাকা আছে না আছে ওইটা আমার জানার দরকার নেই, তার সিগারেট খাইতে হবে, এইরকমের আমার আব্বু, কিন্তু খুব ভালো। তো এরপর আস্তে আস্তে করে আমি বড় হই, আমি যখন ক্লাস থ্রিতে ভর্তি করাই দেয় ফাইনাল পরীক্ষা দেই, তো আমার রোল ছিল এখানে 29 না জানি 35 এইরকম। তো আমার রোল পরে চায়ের হয় ক্লাস ফোর, তো ক্লাস ফোরে ওখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের ওইখানে খায়রার সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটা স্কুল আছে ওইখানে আমি চলে যাই। আমি ক্লাস ফোরে ভর্তি হই, ওখানে আবার রোল জনি কত মানে 39 না জানি কত, মানে সবার শেষে আমার রোল হয়।
আচ্ছা,
এরপরে ওখানে এই চলতে আসতে পড়তেছি, পরপর আমি ক্লাস ফাইভে উঠি আমার রোল হয় 9। এই তো মোটামুটি লেখাপড়া করি, কিন্তু মানে স্কুলে মানে কেমন একদিন গেলে দুদিন যাইতে ইচ্ছে করে না।
আচ্ছা, আপনি তো পরিবারের বড় সন্তান।
জি জি। আর সত্যি কথা বলতে আমার না, আমার আম্মু লেখাপড়ার জন্য অত কিছু মানে ই করতো না, আমার ছোট বোন নিয়ে আম্মু খুব দৌড়াদৌড়ি করতো, আমি মানে পড়লে পড়লাম, মানে আমার সবসময় কি আমার একটু মোটামুটি ব্রেন ভালো ছিল, যেটা পড়তাম ওটা একবারে মুখস্থ হয়ে যেত।
আচ্ছা,
তাছাড়া মানে আমার নিয়ে পড়ালেখা নিয়ে আমার আম্মু তেমন একটা মারতো আমার অনেক, মানে আমার ভুলটুল দেখলে আমার মারতো বলতে আমি জানি, আমার আম্মু মানে এটা বলে প্রায় বা এখনো বলে, তো এখন আবার আমার কাছে মাঝে মাঝে বলে যে আমার ভুল হয়ে গেছে এগুলো করার জন্য, মানে আমার আব্বুর প্রতি উনি রাগ করে, আমার আব্বুর চেহারা আর আমার চেহারা একরকমের, এটা আম্মু সহ্য করতে পারতো না, এর জন্য আমার একটু বেশিই মারতো, অন্যায় একটু অল্প করলে মানে মাইটটা খুব বেশি দিত। এরপরে আমি ক্লাস ফাইভে পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমি মানে তখন তো গ্রেড সিস্টেম চলে আসছে, তো আমি A- পাই, A- পাওয়ার পরে আমি ক্লাস সিক্সে ভর্তি পরীক্ষা দিই, আমার রোল 3 হয়।
ওকে,
তো ক্লাস সিক্সে পড়তেছি খুব ভালো, পড়ার পরে মানে ও সময় মানে তেমন অন্যায় টন্যায় না, মানে খুব মানে আমি ভালো ভদ্র ছেলে, মানে সন্ধ্যা মাগরিবের আজানের আগে আমি নামাজ পড়তাম, মসজিদে আজান দিতাম মাঝে মাঝে, মানে খেদমত করতাম, মসজিদে ঝাড়ু দিতাম, মানে নিজের ইচ্ছে থেকে, মানে খারাপ লাইন চিনি না, খুব ভালো একটা ছেলে। তো এবার পড়ার পরে ক্লাস সেভেনে যখন উঠি তখন মানে আমার নানা এর ভিতরে রিটায়ার হয়েছে পুলিশ থেকে, তো নানা বাড়িতেই থাকে, আমরা তো নানা বাড়িতেই থাকি। তো ক্লাস সেভেন ওঠার পরে আমার বড় মামার মানে দুই মামা, আমার মামা দুইজন, আম্মু আর আমার একটা ছোট খালা আছে, আমার বড় মামা বিয়ে করে, তার বিয়ে হয় মানে আমাদের পরের থানা কাউখালী থানায়, বিয়ে টিয়ে হয় খুব ভালো সুন্দর। পরে আমাদের স্কুলে মানে আমাদের স্কুলে হেড স্যার নিয়ে একটা ঝামেলা হয়, হেড স্যার হয়েছে মানে বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজকাকার বড় ভাই নুরুল আমিন খান রুহুল। তো ওই রুহুল স্যার আমাদের স্কুলে মানে কিছু অবৈধ কাজ টাজ মানে খারাপ লাইনের কিছু কাজ টাজ করে, যার জন্য আমার আব্বু আর একটা আঙ্কেল ছিল ওনার ভাইকে পিলখানায় মানে ওই যে ঝামেলা হয়েছিল তখন মাইরে ফেলাইছে, উনি একজন কর্নেল ছিল, তো ওনার ছোট ভাই তার নাম হয়েছে কমল ভাই, আর একটা লোক ছিল তার নাম হয়েছে আলী আক্কাস। তো এই তিনজন হয়েছে মানে ওই যে আন্দোলনটা করবে এটার মেইন নেতা। তো এরপরে ওই যে এলাকার যারা গার্জিয়ান টার্জিয়ান আছে সবাই মানে এই যে ব্যালট পেপার এগুলো বুঝাই টুজে মানে সারে যে অবৈধ কাজগুলো করে এগুলো মানে লোকজনকে জানাই একটা মানে আন্দোলনের মতো সৃষ্টি হয়েছে স্কুলে, কালা টালা মারছে এরকম। তো তখন আমি আমার মামা বাড়িতে বেড়াইতে গেছি, মামার শ্বশুর বাড়িতে। তো আমি তখন বেড়াই আসার পরে আমার মানে আমার কিছু সিনিয়র ভাই ব্রাদার বলতেছে যে তোর তো আর স্কুলে পড়া হবে না, তোর তো মানে তোর আব্বু ট্রান্সফার করে অন্য স্কুলে নিয়ে যাবে। আমার তো শুনে মানে কেমন যেন লাগতেছে যে ছোটবেলা থেকে এই জায়গা প্রাইমারি স্কুলে পড়লাম, এইটা হাই স্কুল আমাদের, আমি এখানে পড়বো না তো অন্য কোন স্কুলে পড়বো। তো আমি বাসায় যাই মানে সত্যি কথা বলতে কান্নাকাটি শুরু করে দিয়েছি যে আমি এই জায়গায় পড়বো, আব্বু মানে হের সবসময় তার মন মতো হবে আমাদের মন মতো হবে না, কিসের জন্য আমি এটা কেন করবো না। তো পরে আব্বুরই কারণ আব্বু মানে বুঝাইতে না পারে, আব্বু বলতেছে তাহলে তো তুমি তো তোমার কমল ভাইরে খুব ভালো জানো, তার কাছ থেকে তুমি জানো আসলে আন্দোলনটা মানে মানে যে তোমার যে টিসি টা নিচ্ছি এটা সত্যি না মিথ্যে। তো পরে তো আমি তো আসলে আন্দোলন এগুলো কিছুই বুঝি না, রাজনীতি বলতে কিছুই বুঝি না। তারপরে কমল ভাই তখন কমল ভাই আমার বললো যে দেখ ভাই, হ্যাঁ আবার আমার ভাই ভাই বলে ডাকতো, তো আমার বুঝাইতেছে ভাই এইরকমের এইরকমের এই সারে মানে স্কুলে এরকম খারাপ কাজ করে, তাছাড়া ও আসলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে দিয়ে হেডমাস্টার হয়ে গেছে, কারণ ওর ভাই চেয়ারম্যান, হ্যাঁ চেয়ারম্যান, সে দুই নম্বর ভাবে চেয়ারম্যান, মানে নানান রকমের খারাপ কথা টথা বললে তো আমার অনেক কিছু বুঝে, তো আমার খুব ভালো লাগছে যে মিছিল টিছিল করবো আন্দোলন টান্দোলন ভালোই। তো এরপরে আমি কইলাম আচ্ছা ঠিক আছে। তো পরের দিন থেকে আমি ই করতে শুরু করলাম যে তাদের সাথে ওই যে সকালবেলা মানববন্ধনের যে রেলি নিয়ে বের হয় ওই রকম যাওয়া শুরু করলাম। তো এর ভিতরে আর একটা মানে কথা বলে গেছি, ক্লাস সেভেন ওঠার মানে প্রথম দিক দিয়ে কাহিনী, একদিন আমার স্কুল ছুটি হয়েছে, তো আমার নানা আমাকে ওয়াদা দিছিল তুমি যেদিন ক্লাস সিক্স উঠবা তোমার আমি একটা নতুন সাইকেল কিনে দিব। যেদিন ক্লাস সিক্স উঠছি জালোগাটি দিয়ে আমার নানা আমার একটা 4,500 টাকা মোট 5,000 টাকা খরচ হয়েছে একটা সাইকেল কিনে দিছিল। তো খুব ভালো মানে ওই সময় আমাদের স্কুলে তেমন ছেলেবেলার সাইকেল নাই, আমারই একটা সাইকেল মানে নতুন একটা সুন্দর সাইকেল। তো এরপর একদিন সেভেন ওঠার প্রথম দিক দিয়া স্কুল ছুটির পরে মানে আমি সাইকেল আমার পিছনে একটা ফ্রেন্ড আর আমি চলাই যাইতেছি, তো ওই সময় আজিমন নাসা স্কুল নামে একটা গার্লস স্কুল আছে, স্কুল এন্ড কলেজ, তো ওই থেকে একটা মেয়ে অনেক কটা মেয়ে মানে হাসাহাসি করতেছে মানে হাঁটতেছে, হাঁটতেছে বলতে ঢুইলে ডাইলে এমন ভাবে হাঁটতেছে মানে রাস্তা পুরো গুলো দখল করে ফেলেছে। আর আমার সাইকেল মানে সামনের মানে সামনের পিছনের ব্রেক চাপ দিলে ধুম বাচালের একটা মিউজিক আছিল ওই যে 250 টাকা দিয়ে কিনছিলাম ওইটা বাজত। আর তাছাড়া ওই যে ইয়ে আছে যে অ্যাম্বুলেন্সের মতো কুৎকুত কুৎকুত করে বাজত এইরকমের মিউজিক আছিল, তারপরে বেলবাড়িও আছিল। তো এইগুলো আমি সবই দিতেছি, ব্রেক করতেছি মিউজিক ধুম বাচালের মিউজিক বাজতেছে কিন্তু সরতেছে না। তো একটা মেয়ের মানে ওলনা ছিল ওইটা মানে জর্জের জাতীয় পাতলা জাতীয়, তো ওইটা কেমন করে ওই যে আমার মানে সামনের চাকা পেঁচাই বসছে। তো আমি সাইকেল ব্রেক করে ফেলাইছি, ব্রেক করে ফেলাই আমি ওলনাটা কইলা তারে দিছি। তো তখন আসলে প্রেম ভালোবাসা কি বা ভালো লাগা আমার সত্যি কথা ভালোও লাগে না, তখন ক্লাস সেভেনে বসে ভালোও লাগে না। তো এরপর এরকম যাইতেছে যাইতেছে খুব ভালো। তো ওই মেয়েরা যখন আমি স্কুলে আসতাম তো ও তখন স্কুলে আসতো, তো প্রত্যেকদিন রাস্তা বসে মেয়ের সাথে আমার দেখা হইতো, তো মেয়ে আমার সাথে কথা বলতো। তো আমি আসলে
মেয়েটা
এই মেয়েটার নাম হয়েছে মিম, ও তখন মনে হয় ক্লাস 8 পড়তো, আমার 4 বছরের সিনিয়র ছিল কিন্তু অন্য স্কুলে, গার্লস স্কুল, আমাদের ছিল বয়েজ স্কুল, বয়েজ স্কুল আগে পরে হয়েছে গার্লস স্কুল। তো এরপর মেয়েটা আমার সাথে কথা বলতো, তো কথা বলতো আমিও কথা বলতাম কিন্তু আমি কথা বলতে ভয় পেতাম, কারণ আমার আম্মু যদি বা আব্বু যদি এগুলো জানে আমার তো মাইরেই ফেলাবে, আমার সবসময় এই একটাই ভয়। মানে আমি খারাপ কোন মানুষের সাথে চলতাম না কিছু, স্কুলে যাইতাম পড়তাম এইরকম। এবং আস্তে আস্তে করার পরে ওই মেয়ের সাথে মানে রাস্তায় বসেই কথা হয়, এমনি মানে ফ্রেন্ড এর মতো না অচেনা হিসেবেই কথা হয়, কেমন আছেন ভালো আছে আমার জিজ্ঞেস করলে এরকম কথা বলতাম। তো হঠাৎ করে আস্তে আস্তে আন্দোলনের ভিতরে আমি মানে মাঝে মাঝে ওই মেয়েদের ওদিকে ঘুরতে যাইতাম সাইকেল নিয়ে বিকালে। তো মানে আমার কিছু ফ্রেন্ডরা সিগারেট খাইতো, তো আমার মানে দেখে মানে প্রথম প্রথম একটু ইচ্ছে করতো না, পরে একদিন হঠাৎ করে মনে হলো কি সবাই সিগারেট খায় তো আমি একটু খাইয়ে দিই কেমন। তো আসলে আমি ধৈর্য ওদের মতো টান দিয়েছি, পর আমার খুব মানে কাশতে কাশতে আমার মানে মুখ দিয়ে মানে কি বলবো মানে পুরো ফেনা টানা বের হয়ে গেছে, মাথা টাথা ঘুরে পুরো বমি টমি করে ফেলার অবস্থা। তো আমার পরে আচার টাচার খাওয়া হয়ে কেমন জানি পরে বাসায় চলে গেছি, কিন্তু আমার ওই দিন পড়তেও পারি না, মানে আমার মাথা টাথা ঘুরে কেমন জানি। পরে চিন্তা করি যে কি সিগারেট সবাই টানে খায়, তো এটা খাই আজকে মানে এত অসুস্থ, তো কালকে হইতে আমি খামু দেখবো এটা খাইলে কি হয়। তো আস্তে আস্তে করে একটু একটু করে মানে একটু টান দিই ভিতরে একটু একটু ঢুকাই।
আপনি তখন ক্লাস 7 এই পড়েন?
ক্লাস 7 এই পড়ি,
ক্লাস 7 এ থাকতে আপনি সিগারেট খান?
তো আস্তে আস্তে খাই কিন্তু খুব কষ্ট হয়, মানে বুক টুক জ্বলে, মাথা টাথা ঘুরে, মানে একটু টান দিতে পারি কিন্তু মাথা বুক টুক মানে কলজে টলজে ছিঁড়ে দিতেছে এরকম। তো চিন্তা করি কি তা না আস্তে আস্তে মানুষ তো কত জোরে জোরে টান দেবে একদম মুখের ভিতরে নিয়ে পরে ধোবে, তো আমি পারতেছি না, তো মানে আস্তে আস্তে হবে। তো এরকম করতে করতে আমি পুরোটা শিখে গেলাম, শিখে গেলাম পর চিন্তা করতেছি আল্লাহ এগুলো যদি ঘরে তো জানে জানলে তো সমস্যা আছে, তো আসলে না কালকে তো আর সিগারেট খাবো না। পরে চিন্তা করি না আজকে খাইছি আবার মানে 7 দিন পর খাইবে, খাওয়ার পরে ছাইড়ে দিতে পারবো জিনিসটা। আসলে এরকম করতে করতে ঠিকই দিন চলে যায় কিন্তু আমি জিনিসটা ছাড়তে পারি না, আরো দিন দিন বেশি খাওয়া পড়তেছে। এরপরে এরকম চলার পরে আমাদের স্কুলের আন্দোলনটা শেষ হয়ে যায়, ওই হেডস্যার চলে যায়, নতুন একটা হেডস্যার আসে, উনি হেডস্যার দিয়ে মানে সহকারী টিচার হিসেবে, কারণ ওনার ভাই যেহেতু এলাকার চেয়ারম্যান ছিল এর জন্য উনি মানে চাকরিটা যেন চলে যায় না, মানে খুব প্রভাবশালী। তো এরপরে এই স্কুলের আন্দোলনটা চলে যাওয়ার পরে ওই মেয়ের সাথে আবার কি ঝামেলা হয়, আমার কিছু ফ্রেন্ড কাইন্ড মানে বুঝে পুরো খুলে বসে, আমার একটা ফ্রেন্ড একটা মেয়ে পছন্দ করছিল, তো আমি আর আমার একটা ফ্রেন্ড বলছিলাম কি আচ্ছা তো পছন্দ করছো মানে অফার করতে ভয় পাইতেছে, তখন আসলে আমি প্রেম একটু একটু মানে বুঝি বলতে টিভিতে ছবিতে টবিতে দেখি এইরকম, কিন্তু বাস্তবে আমি এরকম মানে বুঝি না। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ওই মেয়ের সাথে আমি প্রেম করাই দেবো কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা? আমি বলছি যে ওই মেয়ের লাগে মানে আমার কথা কইতে পারে, তো আমরা কি করছি মানে সামনে সাইকেল নিয়ে ঘুরতে যাই আসলে মেয়ের সাথে কথা বলি না, ওর সাথে বলছি যে কথা বললেছি, আর ওরা বলতেছি যে মেয়ে বলছে আমার 4 প্যাকেট পটেটো চিপস খাইতে ইচ্ছে করে, তারপর বাদাম চকলেট সেন্টার ফুড, মানে মিথ্যে সত্যি কথা বলছি। তো ও তো মনে করছে কি সত্যি সত্যি মেয়ে বলছে, তো আসলে আমার কাছে কিন্তু টাকা ছিল, কারণ আমার মানে অত বড় লোক না কিন্তু আমার টাকা পয়সার অভাব ছিল না, ঘরে সবসময় আমার টাকা দিত, 1 টাকা চাইলে আব্বু 10 টাকা দিত, নানা দিত, নানু দিত, আম্মু দিত, সবাই দিত। তো মজা করছি ফ্রেন্ডের সাথে যে চিপস চিপস নিয়ে পরে ওই পেশে নিয়ে আমরা খাইয়া ফেলাইছি। তো যে ফ্রেন্ড আমার সাথে ছিল ও আর পরে কি করছে ওই ফ্রেন্ড বলে দিছে যে আসলে এরকমের এরকমের ও তো চিপস ওই মেরে দেয় না, ও চিপস ও খাইয়ে ফেলাইছে আর আমারে দিছে, এর জন্য আমরা খাইয়ে ফেলাইছি। তো এই সামান্য বিষয়ের জন্য কি করছে, ওই যে আমি রাস্তায় বসে যে মিমের সাথে কথা বলতাম এইটা আবার কি করছে, এর মাঝখানে মানে আমার একটা ফ্রেন্ড আমারে মানে কি জন্য একটা প্রেমের অনেক কিছু লিস্ট দিছিল 12-13টা মানে লেখা, 1 নম্বর 2 নম্বর দেওয়া। তো ওই উপরে এটা লেখা ছিল এই প্রশ্নের উত্তর দিবে আমার ভালোবাসার মিম, আসলে এই মিম ওই মিম নেই, মিম ছিল অন্য একটা মিম। আমি আমার একটা ফ্রেন্ডের লেখার জন্য এটা আমি লেখছি কিন্তু ওটা দিতে মনে নেই, এটা আমার ব্যাগের ভিতরে ছিল, তো ব্যাগের ভিতরে ছিল যে ওইটা আমার ফ্রেন্ড জানতো। তো ওই ফ্রেন্ড আর ওই ফ্রেন্ড মিললে আমার আম্মুর কাছে আমার মানে নালিশ দিল কি এরকম স্বাধীনের ব্যাগের ভিতরে দেখেন একটা এরকমের কাগজ আছে, এই প্রশ্নের উত্তর দেবে আমার ভালোবাসার মিম, এই মিম হয়েছে ওই একটা মেয়ে তো ওর সাথে মানে খুব প্রেম চলতেছে এরকম। তো আমার আম্মু শুনে তো মানে মাথা খারাপ, মানে আমার দান পাইলে মাইরেই ফেলাবে, এমনকি কাঁচা খাইয়াও ফলাইতে পারে, ঘর থেকে বের করে দেবে এইরকমের আমার আম্মু, মানে খুবই ভয় পাইতাম। তো এরপরে আমি তো এটা শোনার পরে মানে আমার আমি কি করবো, আমি মানে ঘর থেকে মানে চলে গেছি বলতে দুপুরবেলা আমি বের হয়েছি যে কেমন কিভাবে ঘরে ঢুকবো, আমি খুব কান্না করতেছি বা ভয় লাগতেছে যে সন্ধ্যা হইতেছে তো আমি পড়তে পারবো বা ঘরে যাবো কি মানে আম্মুরি কি বুঝাবো এরকম। তো আমার এলাকার কিছু সিনিয়র ভাই ছিল ওনাদেরকে ধরলাম, ধরাবো বললাম যে এই ভাই সমস্যা আসলে আমি তো এটার কিছুই জানি না আর আম্মু তো মনে হয় ওই মেয়ের বাইরে চলে যেতেছে। তো চলে যাওয়ার পরে এখন তো কি ঝামেলা ভাই, আমি মানে মায়ের কি হবে এটা তো আমার জানার দরকার নেই কারণ আমি তো কিছুই জানি, আমার কি হবে ভাই, আমি তো ঘরে ঢুকতে পারবো না। আর ওই সময় মানে আমার আব্বু মানে আমার এলাকায় মানে খুব প্রভাবশালী বলতে মানে ওনার খুব মানুষ ভয় পায় বলতে সম্মান করে, সবাই ভালোবাসে সালাম দেয় কিন্তু তার খুব ভয় পায় মানুষ, কারণ এক সময় অন্যরকমের লোক ছিল এখন ভালো হয়ে গেছে এরকম। তো পরে আম্মু কি করলো, আম্মু পরে ওই কিছু লোকজন নিয়ে পরে আমার ছোট মামা ছিল, তো আমার ছোট মামা আবার হুজুর উনি ঢাকা আলিয়ায় পরে, তো ওই মেয়ের বাসায় চলে যায়। চলে যাওয়ার পরে মেয়ের মনে হয় আম্মু মানে কি কি জনি কিনাও নিয়ে গেছে মানে এক বাসায় যাবে এরকমের, কিন্তু যাই মনে হয় হাঙ্গামা টাইপের এরকমের কিছু করছে। তো ওইখানে তো এলাকার লোকজন জড়ো হয়ে গেছে কারণ যেহেতু একটা মেয়ে আর তারে নিয়ে যদি এটা উল্টোপাল্টা কথা বলে গ্রামে তো মনে করেন সরেয়া হইলো যে ক খ গ বানাই গেলে, তো এরকমের তো অনেক ঝামেলা টামেলা হয়েছে। তারপর ওই যে ফ্রেন্ড তো ওরা আমার যে ওই যে সিনিয়র ভাইদেরকে নালি দিয়েছিলাম ইচ্ছে মতো ধরে মারছে, ওই ফ্রেন্ডদের মারার পরে মেয়ে তো ডাইরেক্ট অস্বীকার করতেছে যে না আমি তো এরকমের কথা বলি ঠিক কিন্তু আমাদের সাথে তো প্রেম না বা কিছু এরকমের না। তো আম্মু মানে বিশ্বাস করতে তবু কষ্ট হইতেছে যে এটা মানে ধরা টরা খাইয়ে বলতেছে বা কিছু। তো আমার মানে ইচ্ছে মতো আমার মামায় আমার নানার একটা পুলিশের লাঠি ছিল বেতের লাঠি, ওইটা দিয়ে 20-25টা মানে সন্ধ্যার পর ডাইকে আনিয়া তো আমার মায়ের হ্যাঁ বাড়ি দিচ্ছে। তো আমার নানা মানে খুব রিকোয়েস্ট করছে যে থাক যা হয়েছে মায়ের না, তখন আমার নানা বাইচে আছে। তো এরপরে চলতেছে, এরপর হঠাৎ করে মানে রোজা চলে আসলো। তো আমার ছোট খালার মানে ওনারা জায়গা কিনছিল ডেমরা নারায়ণগঞ্জ ডেমরা যে কাশপুর ব্রিজের ওই পাশে, তো ওনারা ওখানে বিল্ডিং করবে। তো আমাদের গ্রামের কিছু রাজমিস্ত্রি ছিল আমাদের পরিচিত, তো ওনাদেরকে নিয়ে আমি ঢাকায় চলে আসলাম। তো ঢাকায় চলে আসার পরে তখন ছিল 12 রোজা, তো 12 রোজার পরে যে বিল্ডিং এর কাজ শুরু করলো আমার আন্টি। তো হঠাৎ করে একদিন 23 রোজার সময় ফোন আসলো যে আমার নানা খুব অসুস্থ, আসলে যে সাইডে মানে আমি মোবাইলের পাশ থেকে আওয়াজ শুনছি যে আমার নানা মারা গেছে, কিন্তু ওই যে মিস্ত্রি উনি বলতেছে যে তোমার নানা খুব অসুস্থ তোমাদের এখন যাইতে হবে, আসলে আমি শুনছি যে আমার নানা মারা গেছে। তো আসলে সত্যি কথা বলতে আমার নানা আমারে খুবই ভালোবাসতো কারণ ছোটবেলা থেকে আমি তার বড় নাতি আর তাছাড়া মানে অনেক ভালোবাসতো আমার নানা। আমার নানা আমার সবসময় বুঝাইতো খারাপ মানুষের সাথে চলবা না, তোমার আব্বু নাকি তাস জুয়া এগুলো খেলে, হ্যাঁ তুমি এইরকম মানে এগুলো জীবনেও খেলবা না, খারাপ মানে সিগারেট খাবা না, তারপর খারাপ মানে কোনো কিছু মানে এইরকম করবা না। তো আমার নানা আসলে কি বলবো আমার আমার মনে হয় আমার মানে বন্ধুর চেয়েও বন্ধু, মানে আমি মা বাবার চেয়েও বড় মনে করি আমার নানা নানু মামা খালা এদেরকে। তো আবার নানা মারা গেল, তো তখন আবার ছিল ইলেকশনের সময় মানে ইউপি ইলেকশন ইউনিয়ন ইলেকশন। তো ইলেকশনের সময় আমার আব্বু তো ওই যে সুরুজ কাকার কথা বলছিলাম, সুরুজ কাকা ওই যে স্কুলের আন্দোলনের যে রুহুল স্যারের বড় ভাই, উনি তখন ইলেকশন করছিল। তো উনি মানে আমাদের এখানে ঈদের সময় মানে কিছু সিনিয়র ভাইরা একটা লটারির আয়োজন করে, 5000 লটারির ভিতরে ফার্স্ট পুরস্কার হয়েছে মোবাইল। তো আমার আব্বু যে চেয়ারম্যানের ইলেকশন করতো তার নাম হচ্ছে সবির কাকা, তো উনি আবার ঘুরতো। তো আমার আব্বু আবার এই যে সুরুজ কাকার এই কথা একটু বলি, সুরুজ কাকার মানে প্রথম থেকেই মানে বিরোধী করে, যখন মানে সুরুজ কাকা তার জীবনে প্রথমবার চেয়ারম্যান হয় তখন ওরা বিজয় মিছিল দেয় বাজারে বসে। তো আমার আব্বু মানে আমার আব্বুর সাথে যদি তারা কি বলে তা আব্বু ইচ্ছে মতো ধরে সুরুজ কাকার যে রুহুল স্যারের কথা বলছিলাম তখন উনি হেড স্যার ছিল কিন্তু আমি তো তখন মানে পৃথিবীতে আসিনি বা আসলেও ছোট। তো স্যারের ধরে ইচ্ছে মতো আমার আব্বু মারে, তারপরে চেয়ারম্যানের সাথে অনেক ঝগড়া টগড়া মানে চেয়ারম্যানের
মানে স্যার মানে আপনার যে শিক্ষক
আমার যে শিক্ষক বলতে যে হেড স্যার আমার মারে বলতে তখন মনে হয় আমার জন্ম হয় নাই ওই রকমের, মানে অনেক আগে থেকে আমার আব্বুর সাথে ওই হেড স্যারের সাথে আর চেয়ারম্যানের সাথে মানে শত্রুতা আছে। তো আমার মানে আব্বু ওই চেয়ারম্যানের পক্ষ কখনো করে না। তো এরপরে আমাদের যে চেয়ারম্যান আমরা যার পক্ষ করি সবির কাকা উনি মানে ই করলো 1000 মুড়ি কিনলো, আর ওই সুরুজ কাকা যেহেতু চেয়ারম্যান আর ওই যে সিনিয়ররা বাইরে ইয়ে করছে যারা চেয়ারম্যান ইলেকশন করছে তারা তো 1000 অবশ্যই কিনবে, না কিনলো বাধ্যতামূলক দিতে হবে যারা তো এলাকার ভাই ব্রাদার এটা করতেছে। তো এরপরে আমার আব্বুরে 7টা লটারি দিল ওই যে সবির কাকা, 7টা লটারি দেওয়ার পরে ঈদের পরের দিন ওইটা লটারি ড্র হবে। তো আমি 7টা লটারি নিয়ে ওখানে গেছি, 16টা লটারি মানে পুরস্কার ছিল মোর, সর্বপ্রথম পুরস্কার ছিল মোবাইল। তো এরকম করতে করতে 15টা পুরস্কার চলে গেছে। তো এখন সর্বশেষ মানে লটারির টোকেনটা উঠাবে নুরুল আমিন খান সুরুজ আমাদের বর্তমান চেয়ারম্যান, তো উনি উঠাবে। আমি এখন মানে এমন অবস্থা তখন আমি মানে ছোট ছিলাম কিন্তু এখন তো বুঝি মানে আমি খুব মানে অন্য যদি একটা শত্রু থাকে আমার আব্বু আমি তার ছেলে ওই লটারিটা মানে 617 নাম্বার লটারি উনি উঠায় উঠে নেবার বলে বলে না বলে বলে না বলতে বলতে আমারটার সাথে মিলে গেছে। তো আমার সবাই জাগাইয়া তো মানে খুব লাফালাফি। আর সত্যি কথা বলতে আমি তখন একটু মোটা ছিলাম, আমার চুলগুলো জাস্টিন বিবারের মতো ছিল, সামনে দিয়ে ফালানো, শরীরটা তো একটু গায়ে গাতরে মোটা তাজা ছিলাম। তো সবাই একটু নারুস নারুসা ছিলাম, তো ভালোবাসত। তো এরপর হই হুল্লা লাফালাফি তো এরকম চলতেছে। চলতে থাকার পরে ওই মেয়ের সাথে কি হয়, ওই মেয়ে আমার পুপুস করে ফেলে যে আসলে আমি তোমার ভালোবাসি ফেলাইছি। আমি বলছি আসলে ভালোবাসার জিনিসটা কি আর এগুলো তুমি বললো না, বললাম আমার ঝামেলা আছে, কারণ আমার যে আমি যে মানে আমার ঘরে যে আছি তিন বেলা ভাত পাইতেছি যে এগুলো কিন্তু পাবো না, আমার একদম বের করে দেবে। কারণ আর আব্বু পরে কি করছে, ওই যে মেয়ের বাড়ির যে যা ঝামেলা হয়েছে, ঝামেলার পর আব্বু কিছু লোক লাগাই দিয়েছে যাতে আমি ওদিকে কি করি না করি বা কার সাথে কি চলি এরকমে জানার জন্য। এর ভিতরে কি হয়েছে, আস্তে করে ওই যে সিগারেট কিন্তু আমি খাইতেছি, হঠাৎ করে একদিন মানে আমার একটা মানে এলাকার এক বড় ভাই বরিশালে মানে কারিকর বিড়ি পাওয়া যায়, হ্যাঁ, তো তখন তো আমি সিগারেট বুঝতাম না। আমি তো মনে করি সিগারেট কি গোল্ডি বেনসন বা ক্যাপেস্টন এগুলো কিছু বুঝতাম না, দোয়া হইলেই তো হয়, যা পাইতাম ওইটাই খাইতাম। তো একদিন এক ভাই বলতেছে যে আমরা স্কুলের ছাদে বসে, আমাদের স্কুলের ছাদে বসে ফুটবল খেলা দেখতেছিলাম, তো আমার এক ভাই বলতেছে যে বিড়ি খাবি, আমি বলছি আমি তো বিড়ি খাই না, আমি তো সিগারেট খাই। বলছে বেড়া এই বিড়ি খাইলে মজা পাবি, খাইয়ে দেও না। তো ঠিকই মানে দুই তিনটা আস্তে আস্তে করে টান দিছি, টান দেওয়ার পর দেখতেছে মাথাটা কেমন বোম বোম দিয়ে আসতেছে, তারপরে মানে শরীরের ভিতরে কামড়াইতেছে, মানে পিঁপড়ে কেমন যেন অন্যরকম ফিলিংস এর ভিতরে আছি আমি। আমি বলতেছি তো ভালোই তো এই বিড়ি, আমি চিন্তা করি তো এটা সিগারেট আমি 4-5 টাকা দিয়ে কিনে খাই, তো এর সাথে এক টাকা আমি 4টি বিড়ি পেয়ে বিড়ি কিনে খাওয়াই তো ভালো, মজা আছে যেহেতু, আর খাইলে একটা ভালো লাগতেছে, মনে হয় যে না কিছু একটা খাইছি। তো এরপরে ওই দিন খাইলাম, খাওয়ার পরে আমি বিড়ি কিনি, কিনে খাই, কিন্তু ওই বিড়িটা মজা পাই না। তো প্রায় প্রায় এরকম বিড়ি কিনি খাই, আর কেউ কাছে লজ্জা লাগে বলিও না। আর আমি যে বিড়ি খাই যদি স্কুলে ফ্রেন্ডদেরকে বলি ওরা তো হাসাহাসি করবে যে কিরে তুই বিড়ি খাস, কারণ বিড়ি তো সব মানে খুবই মানে একটা মানে নর্মাল লোকেরা খায়, তো স্কুলে বসে তো ফ্রেন্ডের সাথে বিড়ি তো আমি খাইতে পারবো না, আর এর জন্য সরমে বলতেও পারি না। তো হঠাৎ করে একদিন ওই লোকের সাথে দেখা, আমি বলতেছি যে ভাই তুমি তো ওই বিড়ি একদিন খাওয়াইছো, খাইয়ে তো খুব মজা পাইছি, কিন্তু এই মজা তো আমি নিজের টাকায় কিনে পাইতেছি না ভাই, এই ধরো ভাই টাকা তুমি কিনে আমার একটু মজাটা খাওয়াই দাও। তো পরে ঠিকই উনি বিড়ি ঠিকই কিনছে, কেনার পরে আমার বলছে আচ্ছা 10-15 মিনিট পর তুই জায়গা বল আমি তোর ডাক দিবো। তো ডাক দেওয়ার পর আমার নিজে ঠিকই তো ওই দিন খাইছি, পর মানে খুব ভালো লাগতেছে, ভালো লাগতে বলছে এখন বমি বমি আসতেছে আমার। তো আসে আবার আসে না, আসে আসে কেমন যেন মাথা মাথা ঘুরাইতেছে, তো আমি খুব মানে বৈশা রয়েছি, তো আমার আচার টাচার কিনে খাইতেছি যে কেমন মানে বমি বমি আসতেছে, এর জন্য আচার টাচার খাইতেছি। তো ওই দিন আর বমি আসে না, তো মজা পেয়ে গেছি। তো আস্তে আস্তে করে আমি জানতে পারলাম এই জিনিসটার নাম হয়েছে গাঁজা।
আচ্ছা,
তো গাঁজা তো আসলে গাঁজা এটা কিভাবে খাবো, কই পাবো, কে কিভাবে বানাবো না কি, তো এরকম করতে করতে প্রায় প্রায় মানে মানুষজন যারা এলাকার খায় টায় ঠিক আছে, তো আসলে তাদের সাথে এরকম খাইতাম, কিন্তু খুব ভয় তো ভয় দেখাইতাম। তো এরকম করতে করতে তো ওই মেয়ে আমার মানে ওই যে মিমের কথা বলছিলাম, তো মিম আমাকে মানে প্রোপোজ করে ফেলে, তখন তার প্রোপোজ টোপোজ আমি এগুলো কিছু বুঝি না, কারণ টিভিতে দেখি বা প্রেম কিভাবে করে। আর সত্যি কথা বলতে আমার ভিতরে সবসময় একটা জিনিস কাজ করতো, আমার ফ্যামিলি আমাকে বুঝাইতো যে দেখো এই এলাকার যদি কোনো একটা জোর ঝামেলা হয় এগুলা সালিশি করে আমার একটা বড় ফুপু আছে, তার নাম রেশমা, আমি তাকে কাকা বইলে ডাকি, যেহেতু আমার আব্বুর কোনো ভাই নেই, তো যেন আব্বুর বড় বোনের যেন আমি রেশমা কাকা বইলে ডাকি। তো রেশমা কাকা আমার আব্বু, আব্বুর মামাটা মায়েরা আছে, তো এরাই মানুষের সালিশ বিচার এগুলো করে। হ্যাঁ, এখন যদি তুমি এমন একটা কাজ করো তোমার সালিশ বিষয় যদি সমাজে বসে তোমার বাবা ফুবু বা তোমার দাদার করা লাগে, তো এটা কিন্তু খুবই খারাপ বিষয়। হ্যাঁ, তো তুমি আসলে এইরকমের কোনো কাজ করবে না যার জন্য তোমার মানে আমাদের ছোট হইতে হয় সমাজে। তো আসলে এগুলো আমি চিন্তা করি, ওই মেয়ে আমি বললাম যে দেখো প্রেম ভালোবাসা আসলে এটা কি আমি তো বুঝি না, আর তাছাড়া মনে করে আমার আব্বু যদি এগুলো জানে আমার এমনি খুব সমস্যা, তোমার নিয়ে কি ঝামেলা হয়েছে ওই উল্টাপাল্টা চিঠি নিয়ে আসলে আমি কিছুই জানতাম না, আমার নিয়ে মানে খুব গার্ড দিতে আছে, আর তাছাড়া আমি খুব ঝামেলার ভিতরে আছে, এইসব ভালোবাসা টালোবাসা এগুলো আমার দিয়ে হবে না। তো এরপরে হঠাৎ করে ওই যে ইলেকশনের সময় ওইবার আবার আমার আব্বু মেম্বারি ইলেকশন করবে, তো আব্বুর ইলেকশন করবে, আমি তো তখন মানে ওই যে সবির কাকার বললাম না তার ওই যে ব্যানার টানা নিয়ে দৌড়ে, কারণ আমার ভালো লাগে একটু মিছিল, ওই যে ওই স্কুলের আন্দোলনের সময় একটু মিছিল টিছিল করছিলাম, তো এগুলো খুব ভালো লাগতো। তো এরপর থেকে আমি মানে আব্বুর উপজেলায় যেয়ে মার্কা পাইলো, মার্কা দিল আপেল মার্কা, তো আব্বুর ওই ব্যালট পেপার এগুলো লাগাইলাম পোলা পাইন নিয়ে, তারপর ওই যে মানুষের বাড়ি বাড়ি ব্যালট পেপার দিতাম, আর চকলেট নিয়ে যেতাম, ওই চকলেটের বয়ম কি না ওইগুলো ঢাইলে তারপর একটা ব্যাগে করে নিয়ে যেতাম, চকলেট দিতাম, আর বলছি যে আব্বু যদি হইতে পারে তাহলে আপনাদের আপেল খাওয়ানো হবে। তো আসলে এরকম করতে করতে ওই মেয়ের সাথে আস্তে আস্তে করে আমিও জানি কেমন কেমন হয়ে গেছি, কেমন কেমন হয়ে গেছি বলতে মেয়েরা মানে খুবই মানে ডিস্টার্ব করে বলতে, সত্যি কথা মানে আপনি মানে আমার এইরকম বুঝেন না যে তুমি কিছুই করো না, তুমি কি খুব সাধু, আসলে এইরকম না, সত্যি কথা আমি তখন সাধুই ছিলাম। ওই মেয়ে আমার মানে খুবই মানে ওই করে আমি তোমার ছাড়া বাঁচবো না, তো মেয়েটা আমার সাথে এরকম করতো, বলতে তোমার চেহারা তো অনেক সুন্দর, তাছাড়া তোমার চুলগুলো খুব সুন্দর, তুমি মানে এত সুন্দর একটা ছেলে, মানে তুমি এগুলো বুঝো না। আমি বলছি সত্যি আমি বুঝি সবকিছু, কিন্তু বুঝলো আমার ঝামেলা আসলে, কিন্তু আমি বুঝি না, আমি ঝামেলা বলতে আমার ফ্যামিলি ঝামেলা আছে, এগুলো যদি জানে আমার খুব মানে কপালে বোগ আছে, তো আসলে আমি তোমার সাথে এগুলো করতে পারবো না।
প্রিয় শ্রোতা, আমাদের এই পর্যায়ে বিরতির ঘন্টা যেহেতু আমরা শুনতে পেয়েছি, ছোট্ট একটা বিরতি নিতে হবে। তবে তার আগে যারা মনে করেন এই অনুষ্ঠানটিতে এসে নিজের জীবনের ভুলগুলো অপরাধগুলো লাখো মানুষের সামনে কনফেস করে কিছুটা হালকা হবেন, নিজের বিবেক বোধের জায়গা থেকে আপনি অন্তত হাজার হাজার লাখ লাখ মানুষকে সচেতন করবেন যে আপনার মতো করে ভুল কিংবা অপরাধ সমাজে যাতে আর কেউ কখনো না করে। প্রিয় শ্রোতা, যারা এটা মনে করেন তারা আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, কনফেস করতে পারেন নিজের নামে কিংবা ছদ্মনামে কিংবা পরিচয় গোপন রেখে। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। 4 মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ
স্টোর রাইট নাও।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ
স্বাধীনের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন। প্রিয় শ্রোতা, ওকে দেখার জন্য আপনারা আসবেন ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওখানে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে এই পেজটি, এই অনুষ্ঠানটি, এছাড়া আমার আরো যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোর পার্মানেন্ট মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ স্বাধীন, তারপর
শুধু গার্লস স্কুল, তো ওই স্কুলে স্পোর্টস হবে। তো আমি আবার কি করতাম, আমি ফাঁকে ফাঁকে কিছু কথা ভুলে গেছি, মানে আমি আমার যে ক্লাস টিচার বলতে না সরি আমার মানে বাসার যে টিচার ছিল, তো আসলে মানে আমি একদিন পড়লে তিন দিন পড়তাম না, আমার ভালো লাগতো না, দৌড়দৌড়ি করতাম, মানে সকালবেলা আসলে আমি ঘুম থেকে উঠতে পারতাম না, পড়তে ইচ্ছে করতো না, স্যারের দেখলে সব ভালো, যে স্যারের কথা শুনতাম তখন শরীর বিধি আমার কেমন একটা অস্থির লাগতো, আমি পড়তাম না। মানে মানে আমার আম্মু দৌড়দৌড়ি করে ধাবড়াই টাবড়াই আইনে এরপর পড়াইতো, তো কেমন জেরেমে এরকম হয়ে গেছিলাম। তো ওই দিন আবার ওই যে আমাদের ওই রোকেয়া খাতুন স্কুল, ওইটা আবার আমার দাদাবাড়ির এলাকার স্কুল, তো ওই স্কুলে একটা স্পোর্টস হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সকালবেলা আমি আমার ওই স্যারের নাম হচ্ছে সুপ্লব স্যার, তো উনি আমি তার কাছে প্রাইভেট পড়ি নেয়, তো পড়ি নেয় বলতে আমার ওই লাল সাইকেলে নিয়ে আমি আমার নানা বাড়ির সামনে একটা মসজিদ আছে, মসজিদের বাউন্ডারি মানে মাঠ আছে প্লাস্টার করা, তো ওই মাঠের সাইকেল নিয়ে ঘুরতেছি। তো আমার আব্বু মনে করেন 100-150 হাত দূরে তার মামার সাথে কথা বলতেছে, তো আমি চিন্তা করছি কি, তো আব্বু মানে তার মামার সাথে কথা বলতেছে, স্যারের কাছে যেহেতু পড়ি নেয় তো আব্বু মানে কিছু বলবে না, সাইকেল নিয়ে যে যাওয়া দিছি আব্বু মানে ধরে মানে তিন চারজন মানে থাপড় মারছে, মানে মনে হয় যে আকাশের যেরকম বিজলি চমকালে যে একটা মানে কেমন সাদা হয়ে যায় না, ওই রকমের হয়ে গেছে। তো এরপর কেমন কেমনে অনেক মানুষ এই জড়াজড়ি করছে, কিন্তু আব্বুরে ছাড়াইতে পারতেছে, আমার ইচ্ছা মতো মারতেছে রাস্তায় বসে। তো হঠাৎ করে আমার এই বুকের এইখানে ছাল উঠে মানে রক্ত মানে লাল হয়ে যায়। এরপরে সারাই টেরি দেওয়ার পরে আমার আব্বুটা আমার মারিয়ে কি করলো, আমার 200-300 টাকা দিল যাওয়া মানে স্পোর্টস জন্য। সোজা গেলাম বলতে এখন এই যে আমার এই বুদনটা লাগানোর পরও এই জায়গায় ডাক্তার দেখা যেত, একদম রক্তে লাল হয়ে গেছে।
আচ্ছা,
তো এরপরে ওই যে মেয়ে উনি ওই স্কুলে গেছিল ওই স্পোর্টস এ, তা যাওয়ার পরে আমাদের ওই বাড়ির আশেপাশে কিছু মেয়ে ছিল ওই ওদের সাথে লেখাপড়া করতো, তো ওরা বললো যে আজকে স্বাধীনের সকালবেলা এরকম ওরা আব্বু মারছে পরে না এর জন্য। তো ওই মেয়ে কিছুক্ষণ পর আমার ডাক দিছে, তো ডাক দিছে পর মানে আমার সত্যি কথা বলতে ওই সময় মানে মেয়েদের প্রতি একটা ওই রকমের ফিলিংস নেই, আমার লজ্জা লাগতো কেমন জানি লাগতো। তো ওই মেয়ে ডাক দিছে পর একটা ক্লাসের ভিতরে আমি গেছি, তো যাওয়ার পরে আমি মানে বেঞ্চে বসছি, ও আমার পাশে বসছে, বসার পর মানে আমার কাছে এসে বসছে, আমি বলছি যে এই জায়গা তো আমার সমস্যা আছে, কারণ এটা আমার দাদা বাড়ির এলাকা, ওই যে আমার ফুবু টুবু সব বাহিরে আছে, যদি দেখে কোনো ঝামেলা আছে, কারণ তোমার তো কিছু হবে না আমার ঝামেলা হবে। তো বলতেছে কোনো সমস্যা নাই, পরে আমার মাথা ওই যে চুলগুলো বড়, তো আমার সবসময় চুলগুলো নিয়ে এরকম নাড়া দিত, আমার মানে চুল নাড়া দিয়ে বলতেছে যে আসলে তুমি এত সুন্দর এত ভালো, তুমি কেন তাহলে লেখাপড়া করো না, পড়লে কি হইতো, তুমি লেখাপড়া ভালো মতো করবা না, তো তাহলে তো তোমার আব্বু যদি ভালো মতো করতো তাহলে তো তোমার তোমার আব্বু মারত এরকম বুঝাইতেছে। বুঝানোর পর অনেকক্ষণ এরকম যে আজাইর আলাপ করে আমার বলতেছে, মানে ওর ব্যাগ থেকে ১০০ টাকা বাই করে দিছে আমার, যে নাও এটা নিয়ে তোমার ফ্রেন্ডের সাথে কিছু খাও। আমি বলছি আল্লাহ কি বল, আমার আব্বু আমার ৩০০ টাকা দিচ্ছে, তোমার ১০০ টাকা লাগবে, তাহলে তুমি নিয়ে তোমার ফ্রেন্ডের সাথে কিছু খাও। তারপরে আমি ওর টাকা নিই না, ও আমার টাকা নিবে না। পরে আমি চিন্তা করি যেহেতু একটা মেয়ে, মানে দুই দিন এইরকম মানে আত্মীয় তো আর না কথা বলছে, ও আমার ভালোবাসে না কি বেশ, আমি তো আর ভালোবাসা সত্যি কথা বুঝিও না এরকম। তো আমি জোর করে ১০০টাকা করে দিয়ে চলে আসছি। তো এরপরে নিবে না, আমি বলছি আচ্ছা তুমি তো নাচ করো, আমি তো জানি তুমি আজকে জায়গায় নাচ করবো, কারণ আমি আমার ফুপুর কাছে লিস্ট দেখছি, তোমার নাম দেখছি, তাহলে মনে করো নাচ দেখে আমার খুব ভালো লাগছে, এর জন্য আমি তোমাকে ১০০টাকা দিলাম। বলছে তাহলে নাচ দেখার পর দেন। বলছি নাচ দেখার পরে যদি আমি তোমার টাকা দিই, ওই নামটা তো মাইকে ঘোষণা করবে, সে স্বাধীন তোমার ১০০টাকা দিছে, তোর তখন তো আমার ঝামেলা আছে, তার চেয়ে তুমি আগেই নিও। এইরকম চলতেছিল বেশ ভালোই। এরপর জেএসসি পরীক্ষা দিলাম, জেএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি 3.93 পাই। তো এরপর ক্লাস 9 উঠি। তো ওঠার পরে জেএসসি মানে পরীক্ষার ভিতরে, এরপর তো ওই যে গাঁজা কিন্তু আমি মাঝে মাঝে প্রায় খাই।
আচ্ছা,
তো এরপরে 9 উঠি, 9 ওঠার পরে ভিতরে একটা কথা মানে রাখি গেছি, কথাটা বলবো, কথাটা হচ্ছে যখন আমি ক্লাস সিক্স পড়ি, তা আমার মানে দুইটা ফ্রেন্ড ছিল, ওরা দুই ভাই, এক বছরের বড় ছোট, কিন্তু ওরা একই ক্লাসে পড়ালেখা করতো। ওদের সাথে কি নিয়ে যদি আমার একটা ঝামেলা হয়, খুব মারামারি হয়, আমি রাস্তায় বসে মানে ইচ্ছে মতো মানে মারতে মারতে দুই বাইরে দুই হাত দিয়ে মারি, আমারে কেউ মারে না। এরকম করার পর আমি মানে ওই সিক্স হইতে ক্লাস 9 পর্যন্ত ওদের সাথে আমি কথা বলি না, একই ক্লাসে পড়ি ঠিকই, কিন্তু কোনো কথাটা তো হয় না। তো আর একটা কথা হয়েছে, আমার মানে ছোটবেলা থেকে যে আমার দেশের বাড়িতে যত স্কুলে ভর্তি টর্তি করাইতো বা স্কুলে যত মানে যত কাজ, আমার গার্জিয়ান হিসেবে ছিল আমার আম্মু। মানে যত মানে সারারা যদি কোনো বিচার টিচার দিত বা কোনো ভালো কথা টথা বলতো, সব আমার আম্মুর কাছে বলতো। তো আমার সাথে যদি কেউ ওই সময় যদি আমার খুব রাগ ছিল, তো আমার যদি কেউ ভালোভাবে বুঝেই বলতো আমি বুঝতাম, যদি উল্টোপাল্টা আমি যেরকমের তার চেয়ে যদি একটু কড়াভাবে কথা বলতো, তাইলে আমি কাজটা বেশি করে করতাম। তারপর 9 উঠি, 9 ওঠার পর আমাদের স্কুলে একটা বিএসসি স্যার আছে, নতুন একটা স্যার, মানে খুবই স্মার্ট একটা স্যার, তার নামে শেখর মজুমদার, মানে খুব মানে মানজামারি আসতো স্যারের, মানে আমি মানে দিল দিয়েই মানে খুব ভালোবাসতাম স্যারের। তো স্যারের আসার পর আমার বলতেছে যে তুমি মানে স্বাধীন, তোমার মানে লেজের পর তুমি কই থাকো? আমি বলছি স্যার আমার লেজের পর আমি ক্লাস করি। তো কেন ক্লাস করো না স্যার? আমি লেজের পর ওই বিজ্ঞান টিজ্ঞান এগুলো আমি তেমন একটা বুঝি না, আপনার নাকি খুব কড়া স্যার, মারামারি করেন, এর জন্য আমার এগুলো ভালো লাগে না। তো স্যার মানে খুব, আমি প্রথম মনে করছি মানে খুব কড়া, সত্যিই খুব কড়া, মানে মার ইচ্ছে মতো, আর এত যে ভালো আমার সাথে, এত ভালো বিহেভ করবে আমি বুঝি নাই। পরে বলতেছে তুমি লেজের পর কালকে থেকে ক্লাস করবে, বিজ্ঞান কোনটা পারো না আমার বলো, আমি তোমার বুঝিয়ে দেবো। আমি বলছি জি স্যার, ঠিক আছে। বলো বলতেছে তুমি মানে এই যে মানে হাতে গোনা অল্প কয়েকটা ছেলের সাথে প্রতিদিন বসো, এই যে আর কিছু ছেলে আছে এদের সাথে কেন বসো না? আমি বলছি স্যার এদের সাথে আমার ঝগড়া, ওরা আমার সাথে কথা বলো না, আমিও কথা বলি না। তো এরকম বলতেছে তোমার সাথে কার সাথে কবে হইতে ঝগড়া? আমি বলছি এই যে দুইটা ছেলে ওদের সাথে ক্লাস সিক্স হইতে ঝগড়া। কি নিয়ে ঝগড়া স্যার? কি নিয়ে ঝগড়া এটা আমিও জানি না, কিন্তু তাদের সাথে আমার ঝগড়া। এরপর ওই দিন স্যার কি করলো, আমার সাথে যাদের সাথে ঝগড়া সবার সাথে আমার মিলিয়ে দিল। তো মিলিয়ে দেওয়ার পর এরকম ভালোই চলতেছিল। তো হঠাৎ করে আমার ওই স্যার ওই স্কুল থেকে মানে ট্রান্সফার হয়ে মানে জালোগাড়ির যে কোনো অন্য একটা স্কুলে চলে যায়, জালোগাড়ি মানে গভ স্কুলে চলে যায়। তো ক্লাস 9 যখন পড়ি খুব ভালোই চলতেছিল, বলতে মারামারি করতে শুরু করলাম, রাস্তাঘাটে মানুষের বকাবকি করতাম। আসলে এই যে মারামারি করতাম, বকাবকি করতাম, এগুলো কেউ জানতো না। তো এমন ভাবে মানে মানুষের সাথে ঝগড়া হইতো, মানে খুবই খারাপ ভাবে ঝগড়া হইতো, মানে গায়ে মানে কথার এখন এমন অবস্থা হয়েছে ক্লাস 9 বসে কথা বলতে পারতাম না, আগে থাপ্পড় উঠে যেত। তো এইরকম প্রায় একদিন হঠাৎ করে সাইকেল চলে যাইতেছি, তো আমি বেল দিতেছি, এক মুরুবি ডাইনে যায় কতক্ষণ, বামে যায় কতক্ষণ, আমি তো আমার বাম সাইড দিয়ে যাইতেছি, উনি ডাইন বাম করতে করতে সাইকেলের ভিতরে, আমি এমন ভাবে ব্রেক করছি, তো আমার মানে এই নিচে মানে তলপেটের এই নিচখানে মানে খুব ব্যথা পাইছি, আমার মেজাজটাই গেছে খারাপ। এরপর চিন্তা করছি থাক মুরুবি মানুষ কিছু হয় না, তো আমি আবার মানে খুব ব্যথা পাইছি, সাইকেলটা থামাই মানে বসে আর রয়েছি। মুরুবি বলতেছে আচ্ছা আমরা দেখকে চলাইতে পারো না, মানে এমন যে আমার কি যে মেজাজ গরম হয়েছে, আমি মানে খুব তারা বকাবকি দিয়ে উঠছি, মানে বরিশালের ভাষা, তখন তো বরিশালের ভাষা ইউজ করতাম, এখনো বরিশালের ভাষা বলি। তো ওই রকম মানে আমি ধাপ করে একটা চটকা নামাচ্ছি মুরুবি। এরপর লোকজন আসছে, লোকজন আসার পর কি হয়েছে কি হয়েছে, আমি বলছি এই কাহিনী। পরে আমার মানে অনেকে বলতেছে দেখো তোমার দাদা বা তোমার নানা খুব ভালো মানুষ আছে, তোমার দাদা অগ্রণী ব্যাংকে চাকরি করতো, উনি যে মানে হাইটে যে বাজারে যে ব্যাংকে আসতো, মাটিতেও আমার মনে হয় টের পাইতো না, মানে এত ভালো মানুষ ছিল, ওনার কেউ শত্রু ছিল না। কিন্তু আর তোমার নানা পুলিশে চাকরি করতো ঠিকই, আর তুমি যেহেতু নানা বাড়ি বড় হয়েছো, তোমার দাদার তো অত তুমি দেখো নাই, তো তোমার মানে তুমি আসলে এইরকম তোমার কাছ থেকে আশা করি নাই। এইরকমের মানে কিছু যারা ভালোবাসতো ভালো চাইতো তারা এরকমের কথা বলতো, আর যারা ভালো চাইতো না, হ্যাঁ ঠিকই আছে চোখের মাছ ভালো করছে আর একটা বেশি করে মারতি, আর হালাই মুরুব্বি তুইও দেখে না কে রাস্তায় যে ডাইন বাই করে এরকম করতো। তো আস্তে আস্তে করে আমার মানে এরকমের গাঁজা খাওয়াটা চলতেই থাকে। চলতে চলতে আস্তে আস্তে একসময় বেড়ে যায়। বলতে কি হয়, আমাদের এখানে মানে টাওয়ার তৈরি হবে, এর জন্য কিছু লোক আসে মানে টাওয়ারের কাজ করার জন্য। তো এরপরে আমার এলাকার এক সিনিয়র এক ভাই তো আমার একদিন দাওয়াত দেবে, বলছে এরকমের আমরা খাইতে যাবো, কি খাইতে যাবো, গাঁজা খাওয়া। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো দিন আবার শুক্রবার ছিল, তো ওই দিন আমার আম্মু আবার জালোঘাটে গেছিল আব্বুর ছোট মামার বাসায়, মানে আমার ছোট বোনকে ডাক্তার দেখানোর জন্য। তো বাসায় কেউ ছিল না বলতে আমার নানু মামি আর আব্বু, তো সকালে বের হয় দুপুরে খাই আবার যায় রাত্রে আসে এরকমের। তো গেলাম পরে মানে এই যে মাঝে মাঝে একটা স্টিক, দুইটি স্টিক, তিনটি স্টিক, বেশি চারটি স্টিক এরকমের খাই, কিন্তু একসাথে অনেকগুলো আমি কখনো খাই না। ওই দিন যাওয়ার পর অনেক দূরে নদীর ছেড়ে চলে গেছি, জায়গাটার নাম হচ্ছে কলবাড়ি এলাকা, ওইখানে গেছি। কিন্তু আমার এলাকা বলতে আমার আশেপাশে যত এলাকা আছে মানে আমার কেউ না চিনলো, আমার আব্বুর নাম বললে আমার সবাই চিনে। আরো মনে করেন চাটা খাওয়ায় বা চিপস কিনে দেয়, জুস কিনে দেয়, মানে অন্যরকম আপ্যায়ন করে আমাকে। তো যে এলাকায় গেছি ওই এলাকা আমার পরিচিত বলতে আমার আব্বুর একটা ফ্রেন্ডের এলাকা, উনি আবার ওই এলাকার খুব ক্ষমতাশালী একজন লোক। তো নদীর সাইডে বসে রয়েছে, চিন্তা করি দুপুর বেলা তো কেউ দেখবে না। তো অনেকগুলো গাঁজা বের করলো একটা কাগজের ভিতর দিয়া, তো 12টা না 13টা স্টিক বাইক মানে সিগারেট মানে ছুকে ঠুকে খুললে।
কোন ক্লাস স্টুডেন্ট তখন?
তখন আমি ক্লাস 9 এ পড়ি।
ক্লাস 9 এ পড়েন, ওকে।
তো এরপরে 12 না 13টা স্টিক বানাইলো। তো ওনরা ছিল চারজন, আমরা ছিলাম মানে আমার সাথে ছিল আমাদের এলাকার ছিল দুইজন, আমি সহ তিনজন আর ওনরা ছিল মানে চারজন এরকমের। তো বানানোর পরে তখন আমার বলতেছে নিমেই খাবো, তো আমি তো নিমেই টিমেই গুলো বুঝি না। আমি বললাম তাহলে নিমেই কি? বলতেছে নিমেই বলতে তুমি খাইয়া আমার কাছে দিবা, আমি খাইয়া যতক্ষণ আরেকজনের কাছে না দিব ততক্ষণে তুমি ধোয়া মুখ থেকে বের করতে পারবা না। তো আমি বলতেছি মানে মাথায় কাজ করতে ধোয়া বের করতে পারবো না, তো এমনি তো মানে গাছার ধোয়া এমন তো মানে কলজে মলজে কেমন তিতে হয়ে যায় মুখ টুক, তো নগদ তো বমি করে দিব। তো ওইটা মনে মনে বলতেছি আমি, বলতে আচ্ছা ধোয়া যদি বের করে তা কি হবে? তো তাইলে তোমার মানে একটা স্প্রিট বা টাইগার জরিপে না 25 টাকা করে। আমি বলি বাস ভালো কথা, 13টা স্টিকের খামু কেমনে বা কিছু। পরে চিন্তা করি নতুন আইস এলাকায়, তো আমি তো আসলে জিনিস খাই, তো ওদের তো দেখানোর জন্য আমার একটু অন্যরকমের স্টাইলে খাইতে হবে, যেহেতু আমার সাথে যারা খায় ওদের মতো আমি খাইতে পারি না। কারণ ওরা তো ইচ্ছে মতো মানে যেরকম কলকি টানে বা গাঁজা যারা খায় ওরা ওই রকমের টানতে পারে, আমি তো সিগারেটের মতো খাইতে পারি। তো আমার এই জন্য যে না আমি আজকে ওদের মতো টানো, যা আছে কবর হয়ে যাও। তো এরকম ধরাইতে আসে টানতে আসি, পুরা ওই নিমে যেরকম বলতেছে ঠিক, আমার খুব কষ্ট হইতেছে, এক একটা টান দি আমি, টান দেওয়ার পর আমার চেয়ে ওরা ও তো শ্বাস অনেক বেশি, ওরা টাইনে আরেকজনের দিতে দিতে হে আবার সারতে সারতে আমার এদিক মানে রুহুতে আর রুহু নেই, আমার মানে খুব অবস্থা খারাপ। এরকম করতে করতে 12টা স্টিকের মতো খাওয়া হয়ে গেছে, যেহেতু লোক বেশি অল্প অল্প দুই একটা মানে একটা সিগারেট দুই একবার ঘুরছে হাতের উপরে, তো শেষ হয়ে গেছে। এরপরে কি করছে, তো যেহেতু এরা টাওয়ার বানাইতে আসছে, তো আমাদের ওইখানের বাজারে একটা মানে অনেক মুরুব্বি পান বিক্রি করতো, যে পান খায় না মানুষ, তো পান বিক্রি করতো। তো ওই আর এক পান বিক্রি করার এক আঙ্কেল, উনি কি করছে দুইটা কাঁঠাল নিয়ে ওনার বাড়ি যেতেছে। তো ওই ওরা যেহেতু ওই টাওয়ার বানাইতে ওইখানে আসছে, তো আঙ্কেলের সাথে পরিচিত যেহেতু বাজারে টাওয়ার বানাবে, তো বলতে আছে যে কাকা কি একটা কাঁঠাল তো দিয়ে গেল পারতেন, তো উনি হিন্দু মানুষ তো মানে খুব ভালো মানুষ দিয়ে দিচ্ছে একটা কাঁঠাল। তো আমি তো আর জানি না যে গাঁজা খাইলে মিষ্টি খাইলে খুব ঝামেলা আছে, তো কাঁঠাল ভাঙতে আছে দিতে আছে খাইতে আছে, খুব মজা লাগতেছে বা মিষ্টি লাগতেছে, মানে কি যে ভালো লাগতেছে আর মনে হইতেছে একটা একলা খাইয়ে ফেলে, মানে খুব ক্ষুধা লাগতেছে। তো হঠাৎ করে খাওয়ার পরে আমার সিগারেট দিতেছে, আমি সিগারেট খাইতেছি, যে সিগারেট যে টানতেছি আমার মনে হইতেছে না সিগারেট খাইতেছি। হঠাৎ করে 5 মিনিট সামনে হাঁটার পর আমি আর হাঁটতে পারি না, এখন দেখতেছি কি পুরো পৃথিবী নিয়ে মানে স্প্রিং হয়ে যাইতেছে, আমার শরীর মনে হইতেছে আমি ড্যান্স করতেছি কিন্তু আসলে আমি হাঁটতেছি, মানে কি করতেছি আমি নিজেও জানতেছি না, মানে সব নিয়ে ঘুরাইতেছে আমি, এখন যে কি সামনে যাই না পিছনে এখন কিছু দেখেই না, তো সব দেখি ধোয়া। এখন আমি কি করবো, আমি ছিলাম একটা লঙ্গি পরা, শুক্রবার যেহেতু গোসল গোসল করে একবার বাড়ি যাবো, এইরকম লঙ্গি পরা, আমার গায়ে কোনো কিছু ছিল না, গামছা ছিল। তো মানে আমার এত অবস্থা খারাপ হয়ে গেছে, তো আমার সাথে যারা ছিল ওরা আমার বুঝাইতেছে দেখ এরকম করিস না, মানুষজনের দেখলে ঝামেলা আছে। আমি মানে ওরা যেগুলো বলতেছে আমি শুনি, কিন্তু আমি যে রিপ্লাই কোনো কথা বলবো আমি এটা পারতেছিলাম না। তো এরপরে আমার এক পর্যায়ে ওরা আমার রাইখে চলে যায়, চলে যাওয়ার পর আমার মানে এমন অবস্থা যে আমি এখন মানে রাস্তায় গড়িয়ে যেতেছি, যেরকমের মানে শীতের সময় আমি দেখছি মাঠে কুকুর মানে রোদ্রু পাইলে খুব মানে হাত পা মেইলে ই করে এরকমের মানে মানে মোড়ামুড়ি করে, তো ঠিক আমি ওই রকমের ধুলের ভিতরে করছি, কারণ আমার কোনো এখন আমি অচেতন হয়ে গেছি, আমি আর সচেতন নাই। এরকম করার পরে আমার এক পর্যায়ে কিছু লোকজন দেখি, আমি চিন্তা করি আল্লাহ আব্বুর কাছে বললে তো আমার ফ্যামিলিতে তো ঝামেলা হবে, আমার যেমন উঠতে যাইতে হবে, ঠিকই আমি উঠে যাইতে, কিন্তু ওদিক যে আমার মাথায় শরীরে হাত পায়ে ধুল এটা আমার কোনো খেয়ালই নেই। এরকম করতেছি, মানুষ আমার জিজ্ঞেস স্বাধীন কই গেছিল, আমি কই ওদিকে গেছিলাম, যে এই যে কথাটা আমি বলি কিন্তু আসলে এটা আমি বুঝতেই পারি না যে আমি বলতেছি। এরকম করতে করতে কোন মানে অনেক কষ্ট টষ্ট করার পরে বাড়ি পর্যন্ত গেলাম, যাওয়ার পরে নানু তো রান্না করতেছে মামি রান্না করতেছে, যেহেতু বাড়ি পুরা খালি, তো আমি আমার রুমে যেয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর এখন ডাইন দিক কাইদ দিয়ে ঘুমাইতেছি, আমার মনে হইতেছে আকাশ
আসলে আমি যাইতেছি আবার নিচে নামতেছি, আকাশে যাই আবার নিচে নামবে, আমি যাই ওই মনে হইতেছে কোথায় যেন হারাই যেতেছি আবার, আমার মনে হইতেছে আমি একটা ফুটবল, আমার সবাই লাইতেছে বা আমি একটা বল, আমার নিয়ে ক্যাচ ক্যাচ খেলতেছে এরকম মনে হইতেছে। তো আমার এত মাথা ঘুরাইতেছে, আমি স্বপ্নে দেখতেছি আমি বমি করতেছি, চোখ দিয়ে চাইদিকে ঠিকই আমি বমি করি কিন্তু কাঁঠাল বেরোইতেছে, ওই যে কাঁঠাল খাইছি। তো তখন আমি আল্লাহর কাছে খুব কান্নাকাড়ি করতেছি, আল্লাহ তুমি আমার এবারের মতো একটু বাঁচাও, আমি জীবনে সিকিউর তো ভালো এগুলার জীবনও খাবো না, এরকম আল্লাহর কাছে মানে খুব কান্নাকাড়ি করতেছে, খুব ভয় লাগতেছে।
মানে গাঁজা খাওয়ার পরে আপনার
জি এমন অবস্থা হয়েছে, মানে আমি পুরো পাগল না, আমি যে মানুষ আমি যে স্বাধীন আমি আমারই চিনি না এরকম অবস্থা হয়ে গেছে। তো এরপরে আস্তে করে মানে পরে আমার এই যে মামি আসলো ঘর ঝাড়ু দিতে, তো দেখতেছে আমি তো বিছানায় বমি করছি, তো তারপর মামি আমার লেবুর শরবত নানু লেবুর শরবত টরবত দিল বানায়, তারপর তেঁতুল আছে ওগুলো ইটি করে দিল খাইলাম, এরপর আস্তে করে ঘুম আসলো। ঘুম
আসলে বুঝতে পেরেছিল যে আপনি এই ধরনের গাঁজা খেয়েছেন?
না আসলে আমি জানি না এখন পর্যন্ত, আমার বলছিল কি জানি বলছে আমার মানে টিকটিক খেলতে গেছিলাম তো আমার পড়ে যায় আমার মা, যেহেতু ওই যে গায়ে কাদা এখন আমি কি বলবো, তো গ্রামে আমি আবার হাডুডু খেলতাম মাঝে মাঝে, এটা ফ্যামিলি জানতো, আমি বলছি আমি হাডুডু খেলতে যাই মাথায় ব্যথা পাইছি এর জন্য মাথা মতো ঘুরিতেছে, তো আজ পর্যন্ত জানি না তারা জানছি কিনা। তো এরপরে বিকেলে মানে আসরের পর ঘুম থেকে উঠলাম, কিন্তু উঠে আয়নার সামনে যাই দেখি আমার চোখ টোক ডুই কেমন হইতেছে যে আমি মানে চেহারা কি বলবো ভয়ঙ্কর হয়ে গেছে। তো এরপরে বেশ ভালো গোসল টোসল করলাম, গোসল টোসল করার পর চেহারা তো একদম অসুস্থ মানুষের মতো হয়ে গেছে। তো এরপরে বিকেলে আবার ওই স্কুল মাঠে খেলা দেখতে গেলাম, যাই দেখি ওই যে যাদের সাথে গাঁজা খাইছি না অন্য ওই ছাদে বসা, তো আমার দেখে বলতেছে কি কাজ কি হয়েছে, আমি বলছি কি কাজ হয়েছে কিছু জানে, পরে বলতেছে তাহলে দিলে আর কিষ্টি খাবো নাকি, এখন আমার মানে আমি করলাম আল্লাহর কাছে মাপ টপ চাইলাম, এখন এটা বলছে মানে এখন মাইন্ডকে চিপে পড়ে গেছি কি করবো, পরে বলে দিছি হ খাবো। তো পরে আবার বানাইছে, বানানোর পর কি করছে ওরা আবার সিক্রেটের যে ফোম থাকে না ওই ফোমটা ফালাই দিয়ে কি জন্য এটা ঘেটিস বলে ওই জায়গায় মানে কি জন্য পাতা টাতা মোড়াই করে এটা দিয়েছে, তো ডাইরেক্ট মানে একটা টান দিলাম, পর মনে হলে চিড়তে চিড়তে চলে গেল ভিতরে। তো এরপরে মানে স্কুলের ছাদের ভিতরে কতক্ষণ মোড়ামুড়ি করলাম, তো এরকম করার পরে তো এরকম চলতে ছিল বেশ ভালোই। তো আরেকটা মাধ্যমে একটা কাজ হয়েছে আমার, সুজন ভাই নামে আমাদের ওইখানে একটা ফ্যাক্সিলেটের দোকানদার ছিল, ওনার আবার কসমেটিক এর দোকান ছিল, উনি আমার খুবই ভালোবাসতো। তো একদিন হঠাৎ করে কি জনই কারণ ওনার সাথে আমার তর্কতর্কি হয়েছে, তর্কতর্কি হওয়ার পরে মানে এক কথা দুই কথা এমন বাজাবাজি হয়েছে। তো আমার আবার ওই যে কমল ভাইয়ের কথা বলছিলাম স্কুলের আন্দোলনের, তো উনি আবার ইসের মানে ফার্নিচারের ব্যবসা শুরু করছে, তো ওনার ওই যশোর থেকে কিছু মানে মিস্ত্রি ছিল ওনাদের হাতে পাথরের আন্টি ছিল, তো আমি এক আঙ্কেলের কাছে বলছি আমার এই পাথর আন্টি খুব ভালো লাগে তো আমার দুই তিনটা আন্টি দিয়ে, তো উনি পরে যশোর গেছিল তারপর আমার জন্য দুই তিনটা আন্টি এনেছিল। তো ওই পাথরের আন্টি আমি কি করলাম ওই যে আন্টি গুলা পাথর গুলা এই হাতের পাশে আইন না সুজনকে যে মানে দশ বারোটা মানে চটকানা মারলাম, চটকানা মারার পর এমন ভাবে চটকানা মারছি আমার একটা রূপার আন্টি ছিল ওই পাথরটা এক লোক সৈদের অব্দি আনছিল, আর আন্টিটা মানে পুরো সৈদের অব্দি একটা আন্টি আমার দিছিল হাতে দেওয়ার জন্য কয়েকদিনের জন্য, তো ওই আন্টিটার দোকানে পড়ে গেছে আর দেয় নাই। তো ওর সাথে আসলে মানে এই ঝগড়া হয়েছে মানে ইয়ের কি ফাইজলামের ভিতরে, তো আমি তো ওরে মারছি, মারা পরও ফাইটে মাইটে মানে নাক চোখ ফুলে গেছে। এরপরে যেহেতু আমার আব্বু চাকরি করে তখন যে নোমান গ্রুপে টুঙ্গি জাভেদ জুবাইরে চাকরি করে, তো এরপরে ওই যে আমার ওই যে রেশমা কাকার কথা বলছিলাম আব্বুর বড় বোন ওনাকে, তারপর আমার আব্বুর ফুয়াতু ভাই উনি আমাদের ইউনিয়ন সভাপতি আজাদ কাকা, তারপর লাবু দাদা উনি মানে কোনো পোস্টস নাই কিন্তু উনি খুব ভালো মন্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক, তো এরা আসলো। তারপর ওই যে এক পুলিশের সাথে আমার ঝগড়া হয়েছিল এটা একটু পরে বলি, তো টু এসি জাকির নামে পুলিশ ছিল, তো ওনাকে ডাক ডুক দিল, তো আমার বিচার করবে, তো আমি বলতেছি আমার বিচার করবে মানে এরকমের বলছি যে আমি কি কাগজের পোলা পাই না, আমি শেখেরা থাকি আমার আব্বুর নাম পলাশ, তো আমি এমন কি কাজ করছি যে আমার বিচার হবে এখানে, তাছাড়া আমার বিচার কে করবে, আমার আব্বু আপনারা মনে করেন এই যে কাজগুলো করতেছেন এই যে লাবু দাদা আব্বুর মামা ওনারা আমার আব্বু ওই জায়গার মানে দোকানে ওখানে এক দশ দোকান আছে ওই দোকানের সভাপতি আমার আব্বু বানাই দিচ্ছে, এর জন্য আমার আব্বুর চার পাঁচ জনের রাত্রে কুপাইতে পারছিল তার মামার জন্য, কিন্তু আব্বুর কুপাইতে পারে না, উল্টা আরো ওগো দাও দিয়ে আব্বু মানে দুই তিনটে মানে দুই চারটে মানে বাড়িটারি মারছিল কোপ দেয় না। তো আমার যে রেশমা কাকা উনি বলতেছে তুই তো মোস্তান হয়ে গেছো না, তাহলে মানে তারা পুলিশ হয় না তো ধরাই দিতে, আচ্ছা আব্বু বাড়ি নেই এখন আপনারা ধরাই দিবেন, তা দেখি ধরাই দেন সমস্যা কি। তারপর ওই যে আজাদ কাকা আব্বুর ফুয়াতু ভাই আজাদ কাকা বলতেছে দেখেন আমি আমার একটা রূপার আন্টি পড়ে গেছে, আন্টিটা আমার না, ওর দোকানের ভিতরে পড়ছে আন্টিটা আপনি দিতে বলেন, তুই এত জোরে মারছো যে তোর আন্টি পড়ে গেছে তোর দোকানের ভিতরে, এই সেই করার পরে আস্তে করে মানে মিলেই টিলেই দিল। তো আমি ওইখানে বসে মিলিনি কারণ আমার খুব লজ্জা লাগতেছে যে এত মোস্তানি দেখাইলাম এখন সমাজে বই মিলবো, আমি পরে কি করলাম ওর বাড়ি চলে গেলাম দুপুর বেলা একলা একলা বাড়ি যাইয়া, ও সরি ওর ভাই আসছিল আমাদের বড় ভাই, তাই বলতেছে স্বাধীন তোর তো মনে করো সুজন অনেক ভালোবাসে বা সবকিছুই ভালো, কি ভালো ভাই তো ওর ছোটবেলা বাবা মারা গেছে তো ওর তুই মারছো, তা আমার আম্মায় তো তোর অভিশপ টভিশপ দিতে পারে বা কিছু ঝামেলা গেরামেরই এরকমের, তো তুই যাই মাপচা আমার কাছে যাই বল যে আমার ভুল হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম আচ্ছা তাহলে ঠিক আছে বাড়ি যাই মাপচাই তোর মানুষজনে দেখবে না, তো আমি বাড়ি যাই ওর হাত পা ধরে মাপচাইলাম যে ভাই আমার ভুল হয়ে গেছে তুমি আমার ভালো পাইতে ঠিক আছে, আসলে তো আমি ইচ্ছে করে করিনি তুমি এই কথা কইছো দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে জন্য মারছি, তো এক সময় ও মাফ করে দিয়েছে। তো এরপরে আমাদের ওইখানে আবার একটা ই হয় মানে মাহফিল হয়, তো ওই দিন মানে আয়োজন আমি দেখছি যে মানে তবারক থাকে মাহফিলের পরে, তো সবকিছু আয়োজন টাইজন সবকিছু ঠিকই আছে। তো এর ভিতরে আমি একটা মানে কথা বলতে ভুলে গেছি, আমি ঢাকা আসছিলাম, একটা মেয়ে যারে ভালোবাসতাম, তো আমার দূর সম্পর্কের চাচাতো বোন। তো ওই বাসায় আসার পরে আমি দুই তিন দিন থাকি, তো আমার কাকা আমাকে একটা মোবাইল দিয়েছে, বাটনেও কাজ করে টাচও কাজ করে। কিছুদিন ঢাকা থাকার পরে বাড়িতে চলে এসে এরপর ওই মাহফিলটা হয়। তো হঠাৎ করে মাহফিলের শেষ পর্যায়ে মানে মনোজ স্যার হুজুরে বলতেছি কি যে মাহফিলে তবারক নাই। আমি বলতেছি কি তবারক নাই মানে বুঝলাম না, দেখলাম মানে সব আয়োজন তবারক, মানে প্রায় 2-3 হাজার মানুষের তবারকের বিশাল আয়োজন, এত খাওন মানে কেমনি কি হয়ে গেল কি করবো। তারপর আমার একটা ইচ্ছে হলো বলতে, আমার আম্মু আবার আমার মানে সবসময় যে মাহফিল টাফিল হইলে তবারকের পেছনে মানে প্যাকেট গুলো খাইতে খুব পছন্দ করতো, যাই হতো উনি মানে ভক্তি করে জিনিসটা খাইতো। তো আমার মানে আমি সবসময় মানে আমার সাথে ফ্রেন্ডরা মানে 3 প্যাকেট 4 প্যাকেট চুরি করে আনতো, আমার চুরি করে আনা লাগবে না। আমি যদি আম্মুর কথা বা আব্বুর কথা বলতো বা আমার যদি কেউ দেখতো যে আমি 7-5টি প্যাকেটের জন্য আমার মানে 2-3টি প্যাকেট এমনি বেশি দিত। আর আমার আব্বুরা টপার ছিল, উনি কখনো মানে আমার ফ্যামিলির জন্য সবসময় দিয়ে দিত যে 5টা বা 10টা প্যাকেট আপনার বাসা দিয়ে, উনি কোনো সময় আনতো না, কারণ আমার আব্বুর এইসব মানে অভ্যাস খুবই মানে কম, এগুলো পছন্দ করে না। তো এর জন্য আমিও তেমনই করি না, কিন্তু আম্মুর জন্য আমার নিজের প্যাকেটটা আমি আম্মুর জন্যই নিয়ে যাই। তো মাহফিলে প্যাকেট নাই, চিন্তা করি এখন আবার ওই জায়গা যাইয়া মানে আব্বুর যে আজাদ কাকার কথা বলতেছি যে ওইখানে যাবো, থাক প্যাকেটের দরকার নেই, আম্মুর বলবো প্যাকেট নাই। তো এরপর আমি মানে আমার নানা বাড়ি থেকে ওইটা মনে করেন কত 5 মিনিটও লাগে না মানে মসজিদ থেকে আমার নানা বাড়ি ঢুকতে। তো বাড়িতে ঢুকবো এই সময় হঠাৎ করে মানুষজন তো সব ক্ষেপ্ত যে এতক্ষণ মানে গ্রামের মানুষ বুঝেন না কি ওয়াজ শুনতেছে, ওরা তো প্যাকেট খাইতে যাইছে, এই রয়েছে অরিজিনাল কথা। তো এরপর সবাই বলতে প্যাকেট প্যাকেট নাই। তো আমি নানা বাড়ি এরপর মাইকে বলতেছি কি আপনারা মানে কেউ মানে যতদূর গেছেন সবাই ফেরত চলে আসেন, আপনার প্যাকেটের আয়োজন আছে, কিন্তু আসলে হুজুরে কি কেমনি কি বলছে হেফ বললে দিতেছে প্যাকেট নাই। তো এরপর তো ওই যে মানুষ প্রায় 1-1.5 হাজার মানুষ, এরা তো সব মনে করেন চলে গেছেন, দুই দিক থেকে তো এরকম চাপা পড়তেছে, এখন যে জানে মাইরে খাইতে পারে। প্যাকেট ড্যাগ বইরে ঠিকই আনে, কিন্তু মানে ড্যাগের যে আনে হের আর কোনো খোঁজ নাই, প্যাকেট সব রাস্তায় মানে পিসপ্যাস্ত হয়ে গেছে, প্যাকেটের লাইতে মেতে সব যা নিতে আছে। তো আমার সাথে ওই মোবাইল, আমি একটা পাঞ্জাবি পরা ছিলাম, পাঞ্জাবিতে কোনো পকেট নেই, আর একটা পায়জামা পরা ছিলাম। তো আর একটা বিস্তারিত একটা কথা বলে গেছি, এইখানে আমার একটা ঝামেলা হয়েছে, মাহফিল যখন চলতেছে তখন আমি সিগারেট খাইতেছিলাম মাহফিলের এই সিটে বসে। আর গ্রামে মাহফিল হইলে আসলে যারা ইয়ং ছেলে পান বা কিছু, এরা কি করে মাহফিল শোনে না, ওই যে মানুষের কাছে ডাব পাইরা খায়, তারপরে এই গাঁজা সিগারেট যে যা খায় এটা নিয়ে ব্যস্ত থাকে। এবার রাত্রে মনে করেন সবসময় তো সবাই ঘর থেকে বেরোইতে পারে না, মাহফিলের উচিলে যেরকম আমি সবসময় ঘর থেকে বেরোইতে পারি, এই মাহফিলের উচিলে আজকে আমার বের হইতে দিচ্ছে আমি 12-1টা পর্যন্ত বাহিরে। তো এইরকমের তো আমি সিগারেট খাইতেছিলাম, তো হঠাৎ করে মানে আমার একটা মানে সিনিয়র বলতে নাম হয়েছে সিরাজ, আমি তাকে মামা মামা বলে ডাকতাম, মানে কোন বন্ধু টন্ধু বলতে বন্ধুর মতোই, কিন্তু আমার কোন ক্লাস ফ্রেন্ড বা আত্মীয় স্বজন কিছুই না, কিন্তু আমার চেয়ে সিনিয়র। তো আমার বলতেছে যে আমি একটা সিগারেট, আমি বলতেছি তো আমার লাগে বর্তমানে টাকা নাই, ওই জায়গায় জামাল কাকার দোকান দিয়া তুমি একটা সিগারেট, জামাল কাকার দোকানে আমাদের স্কুলে যাইতে বাজে, জায়গাটার নাম হচ্ছে থানার মোড়, শেখেরার থানার মোড়, ওইখানে তার দোকান। তো জামাল কাকার ও যাই বলতেছে কি যে স্বাধীন একটা সিগারেট দিতে বলছে, কারণ ও জানে ওর সাথে অনেকদিন আগে খাইতাম। তো জামাল কাকার স্বাধীন সিগারেট খায় না, এক কথা দুই কথা সিরাজের সাথে জামাল দোকানদারের সাথে খুব তর্কাতর্কি হয়েছে। তো সিরাজ কইতেছে ওর বেটা তোর কথা যে বলছি বার, তুই নাকি মানে এইসব সিগারেট খাস না, মানে মেনু হচ্ছে সিগারেট দেবেন, পর আমার না কেমন ও একটু গাঁজাও খাইছিলাম আর মাথা মতো জানি কেমন, এখন ওই জামালের কথা মানে খুব অসহ্য লাগতেছে আর ওই যে সিরাজের কথা খুব ভালো লাগতেছে। তো আমি কইলাম আচ্ছা এটা বলছে তোর জামালদার, জামালদার বললাম যে কি ও তোর সিগারেট চাইছে, তুমি তো সিগারেট খাও, তুমি তো আমি কই বেটা সিগারেট চাইছে আমার কথা তো কইছে, এর চেয়ে তো আর কিছু বড় কিছু নাই। তো এক কথা দুই কথা আমি হঠাৎ করে চাষ করে একটা চক্কা মারলাম, চক্কা মারবার আমার নিজেরই হাতে ব্যথা পাইছি, আমি চিন্তা করছি ওর অবস্থা কি হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে খুব খারাপ লাগছে। এরপর ও কিছু বলে না, বলে না রাগে কি করছে, টেবিলে মানে অনেক বুট মুড়ি তারপরে যে চকলেটের ইটি ছিল এগুলো সব ধরে মানে ফালাইছে, ফলে আমি ওই দিকে চলে এসেছি। তো আমার ফ্রেন্ডরা বুঝেছে যে গরিব মানুষ যে কাজটা করলি কি ভালো করলি, তখন মানে রাগের ইতে অনেক গালা বকাবকি করছি, তখন বুঝি নাই, পরে আসলে কিছুদিন পর বুঝতে পারছি আসলে জিনিসটা আমি কত বড় অন্যায় করছি। তবারকের পরে কি হয়েছে, তো এরকম যে মাইরে ধরে যে যারা পারে তবারক নিতে, তো হঠাৎ করে ওই যে আমার আজাদ কাকা আমার আব্বুর ফুফাতো ভাই উনি যে ইউনিয়নের যে সভাপতি, তো ওনারা হঠাৎ করে দেখলাম কি কিছু লোক মানে পিছন থেকে মারতেছে, মারতেছে বলতে ওনার মতো লোক তো দিনে তো আর কেউ কিছু করতে পারবে না, ওই ভিড়ের ভিতরে দেখতেছি মানে কেউ গুতা দিতে আসছে, কেউ মাথা বাজাই মানে মারতেছে এইরকম। তো হঠাৎ করে আমার এই জিনিস চোখে পড়ছে, এখন উনি আমার আব্বুর এমন একটা ফুফাতো ভাই, আমার দাদার একটাই ভাগ্নি উনি, তো আমার আব্বুর চেয়ে ওনারা আমার দাদা বেশি ভালোবাসে। তো আমার বংশের সবাই যারা ফুবু বা আব্বু ওনার মানে যেটুকু পারে অনেক সম্মান করে, দাদার পরে ওনারা খুবই সম্মান করে, তো আমি ওনারা তেমন একটা সম্মান করি না বলতে, আমি একটা সামনে গেলেই বুঝতে পারবেন কিছুর জন্য সম্মান করি না। তো ওনার খুব মারতেছে, এগুলো দেখে আমার খুব খারাপ লাগে। তো ওই মারামারি দেখে আমি মানে ওই সময় মুরব্বী কেটা মুরব্বী কে বড় কে ছোট দেওয়ার সময় নেই, আমার শরীর মানে মনে হইতেছে স্পেশাল বিশাল কোন শক্তি আসছে, দুই মোবাইল একটা হাতের ভিতর নিয়ে মানে দুই হাত দিয়ে ইচ্ছে মতো মারতেছি লাইতেছি, এরপরে আস্তে আস্তে করে একটু মানে স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হওয়ার পরে চিল্লে চিল করতে করতে গলা ভেঙে গেছে। এরপর মানে আমার আর একজন আঙ্কেল ছিল এলাকার, এরা আমরা মিললা, তারপরে প্যাকেট ট্যাকেট দিচ্ছি, কিন্তু পরে দেখি যে আমার সাদা পাঞ্জাবি ড্যাগের কালিতে সব মানে কালো হয়ে গেছে। এই যে আদব কাকারে যে মানুষে মারতে ছিল তার যে উপকার করছে ওনার একটু এরা মনে নেই, ওরা মনে করছে কি এরা মিথ্যা স্বাধীন একটা অভিনয় করছে, ওই যে তবারক নিয়ে মানে জ্ঞানজম করছে আমার কি মারবে এইরকম তারা মনে করে। এরপরে আমি ক্লাস টেনে উঠি, টেনে ওঠার পরে এরপরে আবার একটা ঝামেলা হয়, স্কুলে পিটি করি না আমি, মানে ক্লাস আমার হিসাব বিজ্ঞানের ক্লাস আমি করি না, আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, একদিন মানে সপ্তাহে তিন দিন ক্লাসে মানে তিন দিনের একদিনও করি না, এক সপ্তাহ করলে পরের সপ্তাহে করি না, ইংরেজি প্রথম পত্র একদিন করি, সেকেন্ড পত্র করি না, মানে ভালো লাগলে করি না ভালো, ওই যে ক্লাস ফাঁকি দিয়ে সিগারেট খেতে যাই দোকানে।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, এবং রাত একটার সময় ফিরব। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হেলো 8920 এবং এই অনুষ্ঠানটি জেভিএসবি, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কে টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Dream presents Jaha Bolibo Shubto Bolibo Recharge Yourself
স্বাধীনের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন। হ্যাঁ স্বাধীন, তারপর
তো এরপরে আমি একটা কথা বলে গেছি, যখন আমি ক্লাস নাইন মানে এইট থেকে নাইন উঠছি, এর ভিতরে আমার একটা ফিলিং শুরু হয়েছে আমার মেয়ে দেখলেই ভালো লাগতো, সুন্দর সুন্দর মেয়ে দেখলে ভালো লাগতো, কিন্তু প্রেম না, প্রেম বলতে
মেয়ে দেখলে ভালো লাগে,
মেয়ে দেখতেই ভালো মানে সুন্দর মেয়ে দেখলে
বয়সন্ধিকাল অ্যাডোলেসেন্স পিরিয়ড,
মানে তো এরকম চলতো মেয়ে দেখলে ভালো লাগে মানে খুবই ভালো লাগে মানে এত ভালো লাগে এটা বুঝে দেবো, কিন্তু আমার প্রেম করতে খুব ভয় লাগে, কারণ যে আব্বু যদি জাইনে ফেলায় বা কি কি হয়ে যাবে এর জন্য। তো এরপরে ক্লাস টেনে উঠি, এর ভিতরে কিন্তু আমি সিগারেট আর গাঁজা ছাড়া অন্য কিছুই খাই না, গাঁজা ইচ্ছে মতো খাই, প্রায় প্রায় গাঁজাটা যেগুলো খাই। আর এই যে মাধ্যমে কি হয় আমি পিটি করি না স্কুলে, তো স্কুলে আবার মাধ্যমে ই হয়েছে আমি ইউনিফর্ম স্কুলে যে ড্রেস ওইটাও পরি না, তো আমি মানে কিছু পাঞ্জাবি বানাইছিলাম, তো হঠাৎ করে পাঞ্জাবি বানাইতে ইচ্ছে করছিল, সামনে ঢাকনা টাকনা দিয়ে যে পুলিশের এইখানে যে রকমের কাদের এইখানে থাকে না ওই রকমের মানে ইটি দিয়ে মানে কানাফারা পাঞ্জাবি লম্বা কিছু শর্ট এইরকম পাঞ্জাবি পরি স্কুলে পাঞ্জাবি পরে যাই, তো আমার সারারা কিছুই বলে না, বলে না বলতে আমার সারারা বুঝে, আর সত্যি কথা বলতে আমার সারাদের সাথে প্রতিদিনই মানে বাজাবাজি হইতো বা ঝগড়া হইতো বা মুখ কালাকালি হইতো যে কোনো কারণে, কিন্তু পরে আমি আবার লাইব্রেরির ভিতরে যাই সারাদের হাত তাদের মাপ চাই দিলাম যে স্যার আসলে আমার তো মাথা খারাপ হয়ে গেছিল আমি তো বুঝতে পারি না, সারারা আমার মাফও করে দিত, খুবই সারারা আমার মানে সত্যি কথা বলতে আমার সারারা খুবই ভালোবাসত।
আচ্ছা
তো এরপরে স্কুলে আমি আবার ই করি, আমার সুপ্লব স্যারের কথা বলছিলাম, সুপ্লব স্যার আমাকে মানে উনি আবার কি জানি আশা ব্যাংক না জানি কি ব্যাংকে চাকরি হয় ওনার এনজিও তে, তো উনি আবার কি বলছে যে আমার যে ছোটবেলার স্যার ছিল ওনার নাম হয়েছে মিনাল স্যার, উনি হচ্ছে বিএসসি স্যার, তো ওনার মানে বাড়ি এসে পড়াইতে পারবে না কিন্তু তোমার যাইয়ে পড়তে হবে, তো পড়তে পারবো, আমি তো চিন্তা করছি যে না টাইম কোন সময় 6:30 থেকে 7:30, আমি বুঝি এত সকাল সাইকেল চলাই যে আধা ঘন্টার মতো সাইকেল চলাইতে হবে, এরপর আমি চিন্তা করছি যে না আমি পড়বো না। তো আমার ছোট বোন আবার লেখাপড়ায় খুবই ভালো ছিল, বলতে ওর বই যে আগেই বলছিলাম আপনাকে জোরে আম্মু খুব মানে লেখাপড়ার দিক দিয়ে ট্রিনি, তো তো ওর ছোটবেলা থেকে রোল এক, তো ও 5-10 বলে বৃত্তি পেয়েছে, ক্লাস 8 বৃত্তি পেয়েছে, বর্তমানে ও এখন ক্লাস 10 পড়ে, সামনে এসএসসি পরীক্ষা দিবে, তো ও ওই যে স্যারের কাছে অঙ্ক করতে গেল, তো আমার বলতেছে যে আম্মু বলতেছে রিমুর কাছে খুব ভালো লাগছে, আমার বোনের নাম রিমু, তো তুমিও একদিন যাইয়ে দেখো মানে যদি ভালো লাগে তাহলে তুমি করো না ভালো লাগলে যাওয়ার দরকার নেই। তো আমি ঠিকই একদিন গেলাম, কিন্তু ঠিকই এতদিন যে অঙ্ক টঙ্ক করছি ওই স্যারের চেয়ে মানে স্যার খুবই মুরব্বী স্যার বিএসসি স্যার, উনি একসময় নাকি ওই যে হেড এক্সামার ছিল মানে খাতা দেখতো এসএসসি বা ইন্টার এইরকম, তো ভালো লাগছে এরকম যাইতেছি স্যারের কাছেও পড়তেছি। তো হঠাৎ করে আমাদের ওইখানে প্রাইমারি স্কুলে বঙ্গবন্ধু গোল্ড কাপ চালু হয় মানে ফুটবল খেলা হয় প্রাইমারি স্কুলে, তো হঠাৎ করে চালু হইতেছে ওই দিন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি পড়তেছে আমাদের স্কুলে ভোকেশনাল চালু হয়েছে মানে অনেক আগে আগে তো আমার ভকেশনাল একটু ভালো লাগে না, কারণ মুরব্বী টাইপের পোলা পাই নাইসা স্কুলে পড়ে, মানে ওরা কিন্তু নাইন আর টেন আর আমরা ক্লাস সিক্স থেকে স্কুলে পড়ে আছি, আর এরা নাইনটিন আইয়ে স্কুলে বসে হাঙ্গামা করবে, মস্তানি করবে, ভাব নিয়ে চলবে, এটা আমার সহ্য হইত না। তো ভকেশনাল ওই যে চালু হবে, ওরা তো একটা ছেলে ছিল জীবন নামে একটা ছেলে ছিল, তো আমার ভকেশনাল ভালো লাগতো না, কারণ আমাদের স্কুলে ডোনার ছিল ওই জিগবল কাকা, ওনরা টাকা পয়সা দিত জেনারেলের জন্য, আর ভকেশনালের দুই তিনটা ছাড় ছিল, ওনরা মানে আমাদের স্কুলের ছাড়াদের টাকা নিয়ে ওনরা ভাগ করে নিত, ওনাদের মানে কোনো টাকা বেতন পাস হয় না। তো জীবন নামে একটা ছেলে ছিল, মানে গাঁজা টাঁজা খুবই খায়, একসময় ঢাকা ছিল, হ্যাঁ, তো আবার মানুষের সাথে মানে ভদ্র ভাষায় কথা বলতে পারতো না, তুই তো গাড়ি করে সবার সাথে কথা বলতো, কে সিনিয়র কে জুনিয়র, মানে ওইটাই মানে সৈদের ওপর স্টাইলে সবারই তুই তুই করে কথা বলে। আমার এই আমার যদি কেউ তুই তুই বলতো, আমার ঘরের মানুষ তুই বলো কোনো সমস্যা নাই, বা আমার আব্বু আজ পর্যন্ত আমার তুই বলে নাই, বা আমি অভ্যস্ত নাই এটা শোনার জন্য, আমার কাছে এটা খুব খারাপ লাগতো। তো বঙ্গবন্ধু ওই গোল্ড কাপের খেলা চলতেছিল, তো আমি আমার ক্লাস টেনের ক্লাসে আমরা বসা, তো আমি ওই সাইডে বসে খেলা দেখতেছি জানলার পাশে বসে, তো উনি কি করছে ওই জীবন আর ওর কিছু ভকেশনাল কিছু ছেলে পান নিয়ে আমাদের ক্লাসে ঢুকছে, ঢোকার পর আমার বলতেছে কি স্বাধীন কেমন আছিস এইরকমের, আমি বলছি ভালো, তুমি ভালো আছো, বলছে হ্যাঁ ভালো আছি, বা সিগারেট খাও, আমি বলছি যে আমি স্কুলে মানে এত খারাপ হয়নি যে আমার ক্লাসে বসে যে ক্লাসে আমি পড়ি ক্লাসে বসে আমি সিগারেট খাবো, হ্যাঁ তোমার ভালো লাগলে তুমি খাইতে পারো, তো এটা আমি মানে তোমার ভালো লাগলে তুমি খাইতে পারো খেলা দেখতেছি স্টাইলে বলতেছি, ও যে এই জায়গায় সিগারেট খেবে বা আমার সামনে সিগারেট খাবে আমি বুঝি না, কারণ ও পরে ক্লাস নাইন, আর দ্বিতীয় কথা হচ্ছে ভকেশনাল পরে আমি জেনারেলে পড়ি, হচ্ছে আমার পাওয়ার অনেক বেশি। তো উনি কি করছে সিগারেট মিগারেট ধরাইছে খাইতেছে, তো আমার মানে শরীর আগে মানে খুব কামড়েছে যে আমি কি করবো, এখন ওরা মারবো না কি করবো, তো পরে সিগারেট খেয়ে চলে গেছে, চলে যাওয়ার পরে আমার ওই যে ফাহাদ নামে একটা ছেলের কথা এখন বলি, পর মানে কথা আছে আরো সামনে, তো ফাহাদ আমি বলতেছি ফাহাদ জীবনে ডাক দিল কি হয়েছে, আমি বলছি ডাক দিয়ে নিয়ে, তো মাহমুদ নামে একটা ফ্রেন্ড ছিল বলতে ওই যে চিপস খাইছিলাম একটা মেয়ের কথা বইলে আগে বলছিলাম, ওই ছেলেটার নাম ছিল মাহমুদ, তো মাহমুদ আবার ভকেশনালে ভর্তি হয়েছে, মাহমুদ বলতেছে দেখ চাস্তো ভাই আমি বুঝছি তুই এখন ওরা মারবি কিন্তু মারিস না, থাকো পোলা ডামে ভালো আছে, তো সিগারেট খাইছে তাতে কি হয়েছে, আমি কি মারমু না, তুই মানে জায়গা বেশি বুঝতে আসি না, তোর লাগে তো আর আমার কিছু হয় না, হ্যাঁ তোর খুব ভালো জানি, আর মনে কর মা বোন তুই লেফা উল্টো পাল্টা মুখে খারাপ কথা কেন কমু তোরে নিয়ে জীবনে ডাক দিল, তো জীবনে ডাক দিয়ে আনছে, আমি এবার বয়স আইসি একটা বেঞ্চের উপরে বসানোর পর আমি বলতেছি যে তুই তো সবার লেগে তুই তো গাড়ি ব্যবহার কর মানে কি মজা পাও, কয় আমার অভ্যাস হয়ে গেছে, আমি অভ্যাস এগুলো তো হেবিট চেঞ্জ করতে হবে, এটা তো ব্যাড হেবিট, হ্যাঁ তো বলতেছি ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করবি তুই, মানে মানে যদি কেউ সম্মান করো তুই সম্মান পাবি, সম্মান না করলে কিন্তু সম্মান পাওয়া যাবে না, এই জায়গায় বল, কারণ ও খালি উঠে খাড়ায় উঠে দাঁড়ানোর পর আমি বলতেছি যে তুই যে এই জায়গায় সিগারেট খেলি মানে কিসের জন্য সিগারেট খেলি, এটা জেনারেল স্কুল বা স্কুল যাই হোক ভকেশনাল আর জেনারেল কোনো কথা না, এটা ক্লাস টেন এর একটা শ্রেণীকক্ষ, তুমি জায়গায় কেন সিগারেট খাইলা, এখন মানে কি জন্য একটা বলছিল সঠিক আমার খেয়াল নিতে, আমি মনে করি মানে কি বলবো মানে কয়টা যে চটকানা মারছি আমি নিজেও জানি না, মানে কম হইলো বিশ থেকে তিরিশটা চটকানা মারছি, মানে কোনো থামাথামি নেই ওরে ধৈরে, পরে আমার এই ডান পাও দিয়ে ইচ্ছে মতো লাথি লাথি মারার পর এক পর্যায়ে মানে বেঞ্চ থেকে বেঞ্চ দিয়ে পড়ে মানে দেয়ালে যে মানে দেয়ালের সাথে এলান দিয়ে মানে এরকম পড়ে গেছে, আমার হাত পা ধরতেছে, কোন হাত পা যে সময় পাও ধরে ওই সময় আবার হাত দিয়ে মারি, যে সময় আবার হাত ধরে তখন আবার পাই দিয়ে মারি, এরকম করার পর এক পর্যায়ে মানে সারটা সবাই আসছে ওই বকশনাল সার আসছে, তো বকশনাল সার আসার পর ইচ্ছে মতো মা বোন তুলে গালাগালি করলাম যে স্যারকে স্যারকে মাই গুডনেস স্যারকে গালাগালি করছি, এই কারণে তোমরা যে বকশনাল বকশনাল করো জেনারেলের পোলা পাইন সম্মান করতে হবে, একদিন গেছে তোমরা বেতনও পাও না, আমাদের জেনারেল টাকা দিয়ে তোমরা চলো, এক কাপ চাও তো কেউ দেয় না, ওই চাটাও জেনারেলের পোলা পাইনের বেতন দিব, এই সে করার পর ওই যে রুহুল স্যার বলছিলাম তো উনি চলে আসছে, আসার পর বলতেছে কি স্বাধীন, আমি বলছি স্যার এই গাইনি, তো স্যার বলছে যেহেতু তোমার স্যার গালাগালি করো না, পরে আমি মানে গালাগালি থামাইতেই পারি না মানে এত রাগ উঠে গেছে, তো এই যে বেদবি গুলো করছি, তো এরপরে হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি শুরু হয়েছে খেলা বন্ধ দিয়ে দিয়েছে মানে খেলা এখন হবে না বৃষ্টির জন্য, তো আমি সাইকেল নিয়ে বাড়ি যাবো, তো বাড়ি গেলাম তখন একটা লাল পাঞ্জাবি পরেছিলাম, পাঞ্জাবিটা একদম ভিজে গেছে, তো বাড়ি যাই স্যার কি হয়েছে আমি ভাত খাবো, তো আমি আবার ছোটবেলা থেকে বলতে টেবিল চেয়ারে বসে ভাত খেলে আমার কেমন জন মানে আনিজি লাগতো, তো আমি কি করতাম চেয়ারের উপরে দুই পা এরকমের উঠাইয়া হাতের উপরে নিয়ে এরপরে বসে খাইতাম, তো আমি প্লেট হাতে নিতেছি কিন্তু প্লেট আমার হাতে রাখতে পারতেছি মানে হাতে যে আমার কোন জোর নাই, এখন আমি মনে করতেছি আমার মানে চোখ দিয়ে পানি বেরিয়েছে, কারণ আমি যে ভাত নাকছি লোকমা যে নিব আমি লোকমা পর্যন্ত জাগাইতে পারতেছি না, আমার হাত মানে এত অবাসের মতো হয়ে যেতেছে, আমি তো ভয় পেয়ে গেছি যে কিরে আমি তো জীবনের মারছি মনে অভিশাপ হইতেছে, অনেকক্ষণ মানে ভাবতে আছি যে আল্লাহ কি হয়ে গেল মানে হাত পাও কি লাগিয়ে যেতেছে আমি কি শেষ প্রতিবন্ধী বা প্যারালাইজ হয়ে যাবো এরকমের কিছু, পরে ভয়তে আম্মুরে ডাক দিলাম, আম্মুরে বলতেছে আম্মু আমি তো এরকম একটা ছেলেরে মারছি আজকে, তুমি একটু স্কুলে স্যারের ফোন দিয়ে কো ওরে ডাক্তার দিয়ে মানে যেমনি করো আমি ওর আত্মা ধরে বা যেমনি করে তার কাছে মাপ চাই যাতে আমার তো এখন সমস্যা হইতে আমি বাতি জায়গায় খেতে পারতেছি না, তো পরে আম্মু স্কুলে ফোন দিয়েছে স্যারের কাছে স্যার আজকে নাকি স্বাধীনের সাথে মারামারি হয়েছে স্কুলে কার সাথে, স্যার কই না তো স্বাধীন তো খেলা দেখতে আসছিল মারামারি হয় না, কারণ এই স্যারেরা আবার এই খবরগুলো দেয় না আমার আম্মুর কাছে,
কেন
দেয় না বলতো আমার আমার এমন অবস্থা এমন হয়েছে যদি আমি আবার ওই স্যারকে যাই এরকম কিছু করি
স্যাররাও
ভয় পায়, তো এরকম বলতে কই না তো এরকম আমি বলছি সত্যি কথা আপনি মানে আপনারা মানে এরকমের অভিনয় করেন না আমার সাথে ড্রামা করেন ওই রকমের করছে ভাত খাইতে পারতেছেন আমার ছেলেরা মানে হাতে এখন সমস্যা হইতে আসছে তো আমি একটু রাগারাগি করে এরকম বলছে বলার পরে স্যার বলছে আচ্ছা ঠিক আছে আমি খবর নিচ্ছি এরপর খবর নিল তো পরে আমার ওই যে লাইব্রেরির ভিতরে পরদিন নিল নেওয়ার পরে ওর সাথে মিলাই টিলাই দিল তো আমি বলছে যে মিলাই টিলে নেওয়ার পরে তুমি ওর বাসায় নিয়ে এসো তো বাসায় নিয়ে আসার পরে ওর জন্য আমি সেমাই নুডলস তারপরে পিঠা তারপর আরো অনেক আচার টাচার মানে অনেক কিছু আয়োজন করছে প্রায় 20-25 রকমের খাবার তো ওর সাথে মোটামুটি ভালো সম্পর্ক হলো কিন্তু ভালো সম্পর্ক হলে কাজের পরে আমি দেখতে পারি কারণ ওই যে তুই ব্যবহার করে সবার সাথে এটা আমার ভালো লাগে না তো এরপর কি হলো আস্তে আস্তে ওর সাথে আগে গাঁজা টাজা খাইতাম না এরপর ভালো সম্পর্ক স্কুলে গাঁজা টাজা নিয়ে তো আমি স্কুল ফাঁকি দিয়া গাঁজা খাইতাম ঠিকই মানে স্কুলেই থাকতাম ব্যাক ক্লাসে থাকতো কিন্তু আমি স্কুল থাকতাম না আবার ভালো লাগলে আসতাম না লেজের একবার বাড়ি চলে যেতাম এইরকম তো এর ভিতরে আবার একটা সমস্যা হয়েছিল মানে আমার এত খারাপ লাগতেছিল আমার ক্লাসে সব ছেলেদেরকে সাররা মারতো আমার পড়া হইতো না এরপর আমার মারতো না সাররা আবার খুব ভালো বাসতো সাররা বুঝাইতো স্বাধীন যে কাজগুলো করতো যখন তো ছোট তুমি বোঝো না তো সাররা অনেক বুঝাইতো আর ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি মানে আর্মিতে চাকরি করবো সাররা বুঝাইতো যে তুমি মানে জীবনে মানে তোমার একটা স্বপ্ন আছে তুমি আর্মিতে চাকরি করবা তো মাথা ঠান্ডা করো তো এলাকা পড়ার দিকে মন্দ সাররা অনেক ভালোবাসতো আমার তো আমার মানে আব্বুর সাথে আব্বুর কিছু ফ্রেন্ডদেরকে আমি এই জিনিসটা শেয়ার করলাম যে কাকা মানে আমার না কি জানি হয়েছে আমার স্কুলে সাররা আমার মানে মারে না কিছু বলে না অন্যায় করলো কিছু দেখেও দেখে না আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে আমি তাহলে স্কুলে পড়বো না কারণ স্যার যদি মানে সব স্টুডেন্টদের সাথে সাররা যেমন করে আমার সাথে অমন করে না আমার অন্য চোখে
মন থেকে এক ধরনের অভিশাপ কাজ করছে
আমার মানে এরকম আমি ওই আঙ্কেলের বললাম আঙ্কেল এরকমের পরে কিছু কিছু এলাকার লোকজন আছে মানে আব্বুর বন্ধু কিন্তু তার আব্বুর বিপক্ষ করে এরকমের বলতেছে আরে তোমার আব্বু তোমার নিয়ে আন্দোলন করাবে চেয়ারম্যানের বিপক্ষ করাইবে তার ভাইয়ের বিপক্ষ করাইবে ঠিক আছে তো এইগুলো তো তোমার স্যাররা ভয় পাবে যেমন কি আর করবা এরকম চলাইয়া যাও তো এইরকমের করতে করতে তো জীবনের সাথে ওই ঝামেলা শেষ হওয়ার পরে তার একটা ঝামেলা এরপরে টুকিটাকি আমি মারামারি পিটিপিটি এরকম করি বলতে আমাদের স্কুলে একদিন আবার ওই যে
ফুটবল বুঝতে পারছি যে ওর যে আজকে ওর বয়স আমার বয়স কত বলছি
আমার বয়স 19 বছর হয় না
19 বছর এখনো হয়নি লেখাপড়া ওর ড্রপ অবস্থায় আছে এবং এখন তো আপনি লেখাপড়া করছেন না এবং সেটার যে ড্রপ আউট হওয়া সেটা সেই জায়গাটাই আমরা যাবো একটু পরে কিভাবে হলো ছোট 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 অপরাধ এবং একটা উশৃঙ্খল জীবন একেবারে উশৃঙ্খল একটা জীবন প্রচন্ড সম্ভাবনাময় একটা ছেলে কিন্তু ছোট ছোট অপরাধ করে সে ঝরে পড়ে যাচ্ছে আমরা এই 19 বছরের স্বাধীনকে দেখিয়ে আমরা সমস্ত স্বাধীনকে সতর্ক করার জন্য আজকের এই একটি এপিসোড একটু নরম একটু ডিফারেন্ট রিপ্রেজেন্ট করেছে আমরা মনে করি যে অন্য সময় একটু ছোট করে দুষ্টুমি করলাম ছোট করে মাস্তানি করলাম ছোট করে একটু ইয়ে করে গেলাম এই ছোট ছোট বিষয়গুলো জীবনে অনেক বড় আকার ধারণ করতে পারে এবং একটা সময় মেইন স্ট্রিম থেকে আপনাকে সরিয়ে নিয়ে যেতে পারে সেটাই হচ্ছে আজকের জিবিএসবি আমরা একটু সামনের দিকে যাই আপনি যেটা বলছিলেন তারপর
তো এরপরে আমাদের স্কুলে মানে স্কুল মাঠে সিনিয়রদের ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল তো আমি স্কুলের সাথে তো আমার মানে একটা মানে ওই যে ফাহাদের কথা বলছিলাম ওই ফাহাদ কি করছে অন্য এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে 500 টাকা খাইছে একটা ছেলেরে মারার জন্য আসলে যে টাকা খাইছে এটা আমি জীবনও জানতাম কারণ আমি মানে মারামারি করি বা বেদবি করি সবকিছু করি কিন্তু আমি ওই যে মানুষের মাইরে ধরে মোবাইল খায় টাকা খায় এইরকম আমি কিছু খাইতাম কারণ আমার ফ্যামিলির কাছ থেকে আমি সবসময় টাকা পাইতাম তো আমার তো মানুষের মাইরে ধরে তার মোবাইল তার স্বর্ণের চেইন বা তার রূপার আংটি ব্রেসলেট এগুলো খাওয়ার কোনো দরকার না এইসব চিন্তা ভাবনা আমার মাথায় কোনোদিন ছিল না এখনো নাই তো ওই ফাহাদ কি করছে ও 500 টাকা নিছে তো নেওয়ার পর আমার এক লোক বলতেছে তোমার নাম কি স্বাধীন আমি বলছি হ্যাঁ স্বাধীন তো কি হচ্ছে বলতেছে আমার নাম রুমান বলছি আমি রুমন থাকেন যা থাকেন তাতে আমার জানার দরকার কি মানে রুমন বলতো আবার আমার নদীর সাইডে মানে নদীর ওপারে আবার আর এক মস্তান হ্যাঁ মস্তান বলতো মানে পাতি মস্তান আর বেল নেই কোনো মানে ব্যাকগ্রাউন্ড নেই তো আমার তো ব্যাকগ্রাউন্ড আছে বলতে আমার যদি কেউ আমার আজ পর্যন্ত মানে আমার জীবনে দুইটা বিপদ হয়েছে স্যার আমার কেউ একটা তুইও বলে না বাইরের মানুষ কারণ আমার এরকমের আমার ক্ষমতা না কি আমি জানি না আমার কেউ বলে না আমার আব্বুর জন্য বলে না তো ওই ছেলের বলতেছে তার সাথে আমি খুব খারাপ ভাবে বলছি আমি বলছি কি হয়েছে বলতেছে একটা ছেলেরে মারতে হবে আমি বলছি মারতে হবে বলতে পড়ার যদি অন্যায় থাকে তাহলে তো আমি মারবো আমি শুধু শুধু কে মারি না হ্যাঁ তো আমি তার সাথে বললাম যে শুধু শুধু কে আমি মারবো আমি কি মস্তান না কি এরকমের তার সাথে করে আমি চলে আসলাম তো আমার মানে ওই সাহায্য 500 টাকা খেয়েছে আমি কিন্তু জানি না তো আমি স্কুলের ছাদে আসলাম আসার পর আমার এলাকার একটা মামা মামা বলে ডাকতাম মানে সিনিয়র ছিল 2-1 বছরে কিন্তু মামা মামা বলে ডাকতাম তো মামা বলতেছে ভাই না আমি সিগারেটটা খাইয়া ছাদ দিয়ে নিচে নাইম একটা ছেলে সিগারেট খাইবে তুই ওরে ধরবি যে আমাকে স্কুলের ছাদে বই সিগারেট খাস আমি কি আচ্ছা ঠিক আছে এটা তো একটা বলি কারণ আমি স্বাধীন এত কিছু করি আমি আমার স্কুলে বসে সিগারেট খাই না তো একটা বাইরের একটা ছেলে আরো মারদাসায় পরে হুজুর হাফিজি পরে ও মানে সিগারেট খাইবে এটা কেমন দেয় পরে ও সিগারেট খাই নামিয়ে আছে আমার ইশারাতে আমি ঢুকছি ওরা আমাদেরকে সত্যি কথা বলতে আমার দেখে সিগারেটটা মানে সেইভে রাখছিল যাতে আমি না দেখি সিগারেটটা আমি বললাম তোমার হাত থেকে আগুন হচ্ছে কেউ জায়গা বলো বাইরে সিগারেট আমি বলছি সিগারেট মানে কোন জায়গায় সিগারেট খাও তুমি জানো যে ভাই আমরাও সিগারেট খাই না আমরা কিন্তু সিগারেট খাই এবার গাঁজাও খাই এরকম তখন তো মনে করতাম কি গাঁজা গোজা খাই এগুলো মানুষের জানালে মনে হয় মানুষ ভালো কইব এইরকম মনে করতাম আসলে তো বুঝতাম না যে এগুলো খারাপ জিনিস তো ওরা বলতেছে এরকম এই এক কথা দুই কথা মানে আমি মানে মানুষের জীবনে যত মানুষ মারছি সবার মানে চটকানোটা বেশি মারতাম মানে একটা থাপ মারলে মানে এমন ভাবে সাপোর্টটা মারতাম কানকুন ধরে যেত আর মানে জিম হয়ে থাকতো পাঁচ মিনিটের মতো এইরকম। তো ওর অনেক কটা চটকানা মারছে, মারার পর এক পাশে ঘুষি টুসি মারার পর ওই ফাহাদ আইসি চললে ফাহাদের বলতেছে যে ভাই আপনি মগজে কেমন হাসি লেগেছিলেন, আপনারা আমি ডাব পাই রেখা হয়েছি অমুক পাই রেখা হয়েছি, মানে খুব আপ্যায়ন করছিল ফাহাদের। তো একটা ঘুষি মারছি পর ফাহাদের ছোটের লাগে ফাহাদের ছোটটা ফাইটে যায়। তো এরপরে আমি ওর সাইডে দিই, পরে ওই যে ওপারের কিছু লোকজন আমার ধরে ধরে বলতেছে যে কাকা তোমার আব্বার নাম তো পলাশ, বিশ্বাস করো আমার তোমার আব্বুর সাথে আমাদের সাথে আজকে থেকে 20 বছর আগে থেকে ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ বা এখন আছে কিন্তু তোমার আব্বু দেশে থাকে না দেখে যোগাযোগ হয় না, কিন্তু তোমার আব্বা আমার আমাদের খুব ভালো জানে বা ভালো সম্পর্ক, তুমি যে মারছো তো মানে ছোট মানুষ বা ভুল করছে যাই করছে তোমাকে জায়গা আইসে বা কিছু। তো এইসব কথা শোনার পর আমার আবার খুব খারাপ লাগলো যে আল্লাহ কি করলাম যে একটা পোলাডারে খালি খালি মারলাম। তো এইরকম করতে করতে চলতে আছে, বেশ ভালো চলতেছে, সারাদের সাথে বেদবি হইতেছে। তো মধ্যমে আবার এটা কি হইলো, ওই যে মিমের কথা বলছিলাম ওর সাথে মানে প্রেম প্রেম বলতে মানে তেমন ওই রকমের একটা প্রেম হয় না, কিন্তু আমার মেয়ে এখন দেখলেই ভালো লাগে। ওই মেয়ের সাথে এরকমের মানে চলতেছিল বলতে কথা হইতো দেখলে খুব ভালো লাগতো, বা এই প্রেম বলতে ওই রকমের তেমন একটা প্রেম টেম কিছু হয় না। তো মধ্যমে ওই মেয়ের আর একটা ঝামেলা হয়েছে, ওই মেয়ে আমার কিস করে বসছিল। তো ওই যে স্পোর্টস এর কথা বলছিলাম, ওই যে 100 টাকা মানে ওইটা ভুলে গেছি আমি বলতে, স্পোর্টস এর ভিতরে ওই যে 100 টাকা আমার দিছিল বলছিলাম। তো ওইখানে মানে ভালো থাকো বললে আমার মানে গালে দুইটা কিস করছিল। তো কিস করার পর মানে আমি বিশ্বাস করি আমি ওই সময় কিস টিভিতে ছবিতে দেখতাম। তো এরকমের করার পরে চলতেছিল বেশ ভালো। তো আব্বুর ইলেকশনের সময় আর একটা মানে পিছনে একটু মানে ভুলে গেছি কথাটা বলতে, ওই মেয়ের সাথে আমার তখন ফোন আছে, তো আমার ফোন দিয়েছে যে আমার বাসায় তো কেউ নাই চলে আসো। তো ওরা আমার আম্মু আমার আব্বুর বিপক্ষ আর এক মেম্বারের মানে ক্যান্ডিডেট এজেন্টে বসছিল কেন্দ্রের ভিতরে। তো ওইখানে আমি যাই, তো যাওয়ার পরে মানে মেয়ে তখন একটু মোটামুটি বড় হয়েছি, বড় বলতে 7 পরে, কিন্তু মানে একটু একটু বুঝি হ্যাঁ যে কেমন কেমন মেয়েটা জানি কেমন কেমন করতেছিল। তো করতেছিল পর আমার আবার ধরে 2-3 কিস করছে, কিন্তু তখন গালে করছিল এখন ঠোঁটে কিস করছে।
এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে স্বাধীনের জীবনের অপ্রিয় সত্য। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আমরা যেখানটায় থেমেছিলাম তারপর
কিস করলো, এরপরে আস্তে আস্তে করে মানে কেমন জানি আমার মানে ফোনে আমার সাথে কথা বলতো, ওই মেয়ে ফোন দিয়ে আমার ফোন দেওয়া লাগতো। তখন আমি বুঝতাম না যে মানে মেয়েরা ফোন দিলে কাইটে ব্যাক করতে বা কিছু, ফোন আসলে আমি ধরতাম। তো তখন মোবাইল আমি ওরকম চলাইও না, কারণ ওই যে আমি লটারিতে একটা মোবাইল পেয়েছিলাম ওই মোবাইলটি আমার আছে, এছাড়া আমি মোবাইল কিনিও না। এটা কিন্তু ক্লাস 7 কাহিনী বলতেছি, 7 কি 8 এইরকম। তো এরপরে কথা বলার বলতে বলতে মানে একসময় সাথে আস্তে আস্তে কথা বলো, আমার কইতেছে তুমি আসলে আমার কেন ভালোবাসো না, কি সমস্যা তোমার? আমি বলছি আমার সমস্যা আছে কারণ এগুলো আমার ফ্যামিলি কোনো সময় মাইনে নেবে না, তাছাড়া আমি আমার বাবার একটা ছেলে, আমার নিয়ে তার অনেক স্বপ্ন দেখার। দ্বিতীয় কথা হচ্ছে আমার আর্মিতে চাকরি করার খুবই শখ, হ্যাঁ বা আমি মানে জীবনে মানুষ হইতে চাই, ভালো হইতে চাই, আমার টাকা পয়সা আয় করতে হবে, ভালো হবো, মানুষ ভালো বলবে, এইরকমের এইসব প্রেম ভালোবাসা এগুলো আমার দিয়ে হবে না। তো এইরকমেরই থাকে। তো হঠাৎ করে ওদের আজিমনে স্কুলে স্পোর্টস হয়, স্পোর্টস হওয়ার পর ওই যে মিমের সাথে তেমন একটা কথা, তো আমার একটা কাজিন আছে ওর নাম হচ্ছে ইতু, ও আবার আমার মানে ক্লাস ফ্রেন্ড, আমার সাথে পড়তো। তো ইতু আবার কি করতো সবসময় ওর আমি বউ বলে ডাকতাম, ওর আম্মারে বলি শাশুড়ি আম্মা বলে ডাকি। তো নিচে এত শাশুড়ি বলে আমার ফুপুর কাছে রেশম করে দাঁড়িয়ে দিত যে স্বাধীনের একটু কইতে পারো না, ও আমাকে বাইর পু আমার রাস্তাঘাটে বই মানুষের সঙ্গে শাশুড়ি বলে। তো আমি আবার ইতুরে সবসময় বউ বলতাম, তারপর হাই হ্যালো দিতাম। তো গ্রামে যদি হাই হ্যালো দেয় এগুলো মানুষ কি মনে করে জানেন, যে হাই হ্যালো মানে দুজনই হয়ে গেছে। তো আমার আপন ফুবুই একদিন আমার বাসায় নালি দিতেছে, কাজ তো হয়েছে, কি কাজ হয়েছে আম্মু বলতেছে, বলতেছে ওই যে ওই মানে আমার কাজিনের আম্মুর নাম হয়েছে মনু। তো ওই মনু বা ফুবুর সাথে আমার আব্বুর ছোটবেলায় বিয়ের কথা ছিল, আর ফুবু বলতেছে মনুর সাথে পলাশের বিয়ে দিতে পারে না, আর মনুর মাইয়ারে 7 উপরে মানে কিভাবে কি করবে এর জন্য হেরা দেহি রাস্তায় বেয়ে হাই হ্যালো দেয়। আমি মানে মানে আমার তো মানে একটু একটু তো অত তো শিক্ষিত না, মোটামুটি তো লেখাপড়া করছি, একটু বুঝি আল্লাহ কোন গ্রামে বাস করি, হাই হ্যালো দিচ্ছে এটা কি মনে করতেছে। তো তখন আসলে আম্মু এমন ছিল আমার বিশ্বাস করতো না, ওই কথাগুলো বিশ্বাস করতো আমার আম্মু মানে আমার মানে সবসময় আমার বিপক্ষ করতো, আমার দেখতে পারতো না, মারতো অনেক, সবকিছু আমার সহ্যই করতে পারতো না এরকমের, কিন্তু আমার আম্মু অনেক ভালো। তো এরকম ওই যে ইতু আবার রাস্তাঘাটে বসে কি করতো, আমার হাতের ভিতর হাত ঢুকে সবসময় হাঁটতো, গায়ে হাত দিয়ে হাঁটতো, হাত ধরে হাঁটতো এরকমের। তো ওই যে মিম ও স্পোর্টস এর ভিতরে বসে ইতু আমার সাথে কথা বলতেছে হাসছে এসে হাতে মানে হাত ধরে তারপর হাতের ভিতরে হাত ঢুকানো তো এটা দেখে ওনার খুব মাইন্ড ডিস্টার্ব আছে
ওকে
ওই মিম তারপর এই ইতুর সাথে খুব খারাপ বিহেভ করার পরে পরে মানে কিছুদিন পর আমি জানি না তো হঠাৎ করে একদিন ইতু আর ইতুর আম্মু বলতেছে এইরকম এরকম ওই মাইয়াটা আমার লাগে এরকম এরকম তো আমার চিন্তা করে আমার ফুবাতো বোন তুমি তো আর আমার মিম হোক যা হোক তুমি তো আর আমার আত্মীয় না আমার ফুবা তোমার রক্তের একটা টান আছে আমার খুব খারাপ লাগছে তারপর ওই যে ওই মেয়ের আবার কি করছে মাধ্যমে ওর আম্মু আবার ঘাট দিয়ে স্কুলে নিয়ে যায় নিয়ে আসে তো আমি সাইকেল যাইতেছি তারপর সাইকেল বের করে ওই মেয়ের মা মানে খুব খারাপ আসলে আমি যা জানি উনি নাকি পতিতলায় যায় এরকম একটা মহিলা ওই মিমের আম্মু আমি শুনছি আর কাহিনীটা সত্যি
ওকে
তো ওই মহিলার আমি বলতেছি যে দেখেন আপনি মানে আমার ফুয়া তোমার আমার হাত ধরে আডুক বা চা খুশি করো এটা নিয়ে আপনার মা যে মেয়ে তাদের সাথে কেন বকাবকি গালাগালি করছে তো ওই মহিলা আমার সাথে খুব খারাপ বিয়ে করতেছে খারাপ বিয়ে করতেছে আমার তো একসময় মাথা গরম হয়ে গেছে যে আমার আব্বুর নাম পলাশ আপনি আমার সাথে এরকম উল্টো পাল্টা বিয়ে করতেছেন আমরা কি খারাপ ভাষা পারি না বা আপনি আমার সাথে যে বিয়ে করছেন এটার ফল আমি দেব এক কথা দুই কথা মানে আমি মানে ওনার চেয়ে বেশি বলতেছি ওই ওনার মেয়ের সামনে বসছি তো এরপর ওনার মেয়ের যেহেতু মেয়ের সামনে বসে তার মায়ের বকাবকি করছি এর জন্য ওই মেয়ের তেমন একটু এখন নর্মাল এরাই এরাই চলে এরকম তো এরকম করার পর আস্তে আস্তে করে চলতে আসছিল খুব ভালোই চলতেছিল লেখাপড়াও করতেছি তারপরে যে কোচিং মানে বলছিলাম মিলাল স্যার নামে এক স্যারের কাছে পড়তে যাই আধা ঘন্টা সাইকেল চলাইয়া তো ওইখানে ওই স্যারের করতে যাই ক্লাসে তারপর আগে চিট অঙ্ক টঙ্ক বেশি পারি এই দেখা দেখি আমার একটা ফ্রেন্ড বলতে ওর নাম হচ্ছে আবিদ আবিদ ওর আবার আমি আঙ্কেল বইলে ডাকি তো আমার ও কাজিন তো ওর মানে ও আবার সবসময় আমার সাথে জিদ করতো অহংকার করতো আর আমার ছোটবেলা থেকে আমার যত জামা কাপড় মানে আমার একটা ভালো একটা শার্ট বসুন্ধরা সিটি দিয়ে আমার মামা কিনে নিয়ে যেত বা আমার একটা প্যান্ট তারপর আমার একটা ভালো জ্যাকেট সবসময় বসুন্ধরা সিটি বা প্লাস পয়েন্ট মানে ভালো যে ব্র্যান্ড গুলা ওইগুলোই কিন্তু আমার কোন সময় খারাপ কিছু পরাইতো না আমার নানা বাড়ি সবসময় ভালো তো আমি যা পড়তাম আবিদের হচ্ছে ভালো জিনিস লাগবে আবিদের এরকম একটা ছেলে ছিল তো ওই আবিদের জন্য আবার ঘরে মাইরও খাইতাম কিভাবে মাইর খাইতাম আবিদ যে আমার আম্মুর কাছে বলতো আমি স্বাধীন তো সিগারেট খাই একটু কিন্তু ফ্যামিলিতে জানে কারণ ওই যে এলাকায় বসে সিগারেট টিকেট খায় অনেক মানুষ আছে দেখে সম্মান করি এরপর ঘরে যাই নালিশ দেয় কিছু গ্রামে এরকমের মানুষ আছে তো আবিদ এরকমের একটা লোক ও যাই আমার ঘরে নালিশ দিত বা আম্মুর সাথে রাস্তাঘাটে দেখা হইতো ওদের বাড়ি গেলে আবিদ বলে দিত আম্মু আমার ইচ্ছা মতো মারতো সিগারেট আমি তো অস্বীকার করতাম যে না আমি সিগারেট খাই না তো হঠাৎ করে একদিন কি হয় আমি লেজারে ক্লাস টেনে থাকা মানে এসএসসি পরীক্ষার কত চার পাঁচ মাস কি এরকমের হবে তো লেজারে মানে এখন একটু লেজারে ক্লাস ক্লাস করি কারণ স্যাররা এখন খুব বুঝায় যে সামনে এসএসসি
পরীক্ষা
লেজার পিরিয়ডে তো বুঝায় স্যারেরা এরকম যে সামনে তো এসএসসি পরীক্ষা এখন ভালো মতো পড়ো বা কিছু তারপর ওই যে পিটি করতাম না অনেক ঝামেলা হইতো স্যাররা বুঝাইতো এখন মানে স্যাররা একটু আগের চেয়ে একটু অন্যরকম ভালোবাসে বা ভালো আগে পাইতো কিন্তু এখন একটু লেখাপড়ার দিকে আমিও মন দিছি তার ওই যে গাঁজা টাজা এগুলো খাওয়া কমাইয়ে দিচ্ছি কারণ আমার সামনে এসএসসি পরীক্ষা মানে স্যারেরা এমন ভাবে কথা বলতো চাল্লা যদি ফেল করি তাহলে তো আমার 10 বছর লেখাপড়া করছি মানে আমার নিজের কাছে খারাপ লাগতো এর জন্য আমি সবকিছু বাদ দিয়ে যাই করতাম একটু লেখাপড়া সুন্দর করে করতাম তো লেখাপড়া মনোযোগ দিয়ে করতেছি করতেছি হঠাৎ করে একদিন ওই লেজারে আমি ই করতেছিলাম ক্লাসের ভিতরে মানে বইসে মোবাইলে গান চলাইছিলাম বলতে কি জানি শিরিনের একটা ধীরে চলো নদী নতুন একটা গান আসছিল ওই গানটা শুনতেছিলাম তো এরপরে সাইডের ক্লাসে যে আমার আর এক স্যার স্যার ওই পাশে প্রাইভেট পড়াচ্ছিল তো আমি তো আর জানি না আমি মানে লেজার জামা টামা খুলে একদম খালি গায়ে শুধু প্যান্ট পরা তো নিচে স্যান্ডেল গেঞ্জি ছিল তো এরকম করতে স্যার আইসা মানে কোনো ভালো কথা না স্যার আইসা কিন্তু এরকম বলতে পারতো যে স্বাধীন এখানে আমি ক্লাস করাইতেছি বা পড়াইতেছি তুমি গানটা বন্ধ করো বা কিছু এরকম যদি ভালোভাবে বলতো আমি তো এতটা খারাপ না স্যার আইসা আমার ডাইরেক্ট বলতেছে মানে তুই কি শুরু করছো মানে এটা মানে স্কুল পাইছো না মামা বাড়ি পাইছো পাশে ক্লাস করাইতেছি মানে খুব খারাপ মানে চিল্লিয়ে চিল্লিয়ে এমন ভাবে চিল্লিতেছে রাস্তা দিয়ে মানুষজন হেঁটে দিতেছে বা মাঠে পোলা বাইনে খেলতেছে ক্রিকেট কেউ দৌড়ে দৌড়ে সব মানে চলে আসি স্কুলের বারিন্দে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে যে কি শুরু করছে স্যারে মানে ভালোভাবে বললে আমি কি বন্ধ করতাম না বা আমি কি এতটাই খারাপ মানুষ হয়ে গেছি আমার সাথে খারাপ ব্যবহার করতে হবে তো আমার এক পর্যায়ে মাথা গরম হয়ে গেছে আমি চিল্লিয়ে উঠছি আমি আমি কি শুরু করছি আমি চিল্লেন কিসের জন্য আমি গান বক্স চলাইছি ভুল হয়ে গেছে বাস বললেই আমি বন্ধ করে দিতাম তো আপনি তো এত চিল্লে চিল্লি করার কোনো দরকার নেই তো আমি টিচার কি হয়ে রিপিট করে হয়ে কথা বললাম সবার মধ্যে তো স্যারের পরে আমি বললাম যে আপনি নদীর ওপার দিয়ে আসেন না তো নদীর ওপারে নয়নগাজী কাকা আমার আব্বু ধম্ম ভাই তো আপনি যে ওপারের
মধ্যেই বলতে
হ্যাঁ সবার মধ্যেই বলতে যে আপনি আপনি যে এলাকার লোক না আপনি যে ইউনিয়নে থাকেন আপনি কিন্তু কালকে স্কুলে আসতে পারবেন না আপনি কিভাবে স্কুলে না আসেন আপনি কোনো রাস্তা বসে আপনার প্যান্ট খুলে রাখি দেবে আমি এরকম বলতেছি হ্যাঁ যদি কিন্তু আমি যে স্বাধীন আপনার স্টুডেন্ট আমার কিন্তু কিছু বলা লাগবে না আমি শুধু বইলে দেবো আপনি কিন্তু আসতে পারবেন না আমাদের ওপার কারণ আমার তাহলে এই যে আমি কিন্তু কুকুর না যে আমার এলাকায় বসে আপনার সাথে মস্তানি করতেছি আপনি আপনার নিজের এলাকায় কিন্তু আপনার চলতে ফিরতে কষ্ট হয়ে যাবে আমি স্বাধীন কিন্তু ওই জিনিসটা পারি তো এরকম বলার পরে স্যারে মানে স্যারেও খুব তর্কতর্কি করতে স্যার তুই পারলে দেখাস কি করবি তুই তো নয়নগা ইংরেজির বেইলে সমুক রামকে কার বেইলে সেটা তো দেখাইবে না মানে সারেও এখন মানে সারে আমার চেয়েও মানে সারেও খেপতেছে আমিও খেপতেছি তো এরপর এক পর্যায়ে লাইব্রেরি থেকে অন্য সারেরা চলে আসে সারের ওই সারেরও বুঝাইতেছে আমারও বুঝাইতেছে আমার সারের একটা কথা গেছে সারিন তোমার এই যে কইলে ভালো হয়ে গেছি মাপ টাপ সব সারের দ্বারা চাইলে সামনে এসএসসি পরীক্ষা ভালো মতো লেখাপড়া করবো আবার কি পাগলামি শুরু করছো এটা সবাই সামনে বলতেছে এটা আমার আলাদা রুমে নিয়ে কমন রুমে নিয়ে বলতেছে তো এরপরে আমার কোনো কাজ হবে না সারে আমার সাথে এত খারাপ বিহেভ করছে এরপর শয়তানে মানে কেমন যদি আমার একটা অসহ বিধে আমার মাথায় ইয়ে হলো কি আমি সারের চেহারের ভিতরে শুই ঢুকাই দিব সোনামুখী শুয়ে আছে না যে সেলাই করে এগুলো ঢুকাই দিব তো উনি বসবে বসার পর উনি তো একটু কষ্ট পাইবে যে আমার লাগে মজাটা করছেন আমি তো যেহেতু সার আমি তো তোমার জীবনও মানে মারবো না তুমি যেভাবে তোমার নিজের দোষে তুমি ব্যথা পাও সমস্যা কি এইরকম একটা চিন্তা ভাবনা সারা রাত্র হয়ে করলাম করার পরে সকালবেলা স্কুল তো খোলে দশটার ভিতরে কারণ সাড়ে দশটায় তো ক্লাস হয় অনেক সময় নয়টার সময় দশটার সময়ের ভিতরে খোলে পিটি হয় তো আমি স্কুলে সবার প্রথম গেলাম যাওয়ার পরে যে দপ্তরি ছিল দপ্তরির নাম ছিল হারুনকা কারণকা এত তাড়াতাড়ি আমি বলছি আমার একটা বই হারাই গেছে আপনি একটু লাইব্রেরি দেখো লাইব্রেরি খুলে দেন কমন রুমটা আমার একটু বই দেখো কমন রুমের ভিতরে আবার বই থাকো কারণ আমাদের আলাদা বই রাখার কোন রকম ই ছিল না তখন স্কুলে তো ঢুকলাম উনি তো এত কিছু বুঝে নাই উনি লাইব্রেরি খুলে দিয়েছে তো এরকমই আমি তো গেলাম যাওয়ার পর আমি কি করবো ওই যে আমার জামান কাকা আমাকে একটা মোবাইল দিয়েছিল স্যামসং KT10 ওই মোবাইলের পিছন দিয়ে ওই যে সুই যেটা যেটা মানে ই থাকে যে সরু যেটা ওই যে কি বলে বরিশালের ভাষা উই স্কুল বলে তো ওইটা মানে আর যেটা দিয়ে সুই ঢুকায় ওইটার চেহারের নিচে ঢুকেই আর যেটা মনে করেন সরু ওইটা চেহারের উপর দিয়ে যাতে বসলে পর ওনার মানে ঢুকিয়ে যাবে এরকম তো তিন চারটে সুই আমি ভরে ফেলাই অল্প সময়ের ভিতরে তো এই যে ভরে ফেলাই এই জিনিসটা কে দেখছে আমার কাজিন আবিদ ওই যার কথা বলছিলাম আমাকে দেখলে খুব মানে আমার সাথে সবকিছুতে মানে অহংকার করে হিংসা করে এরকম তো আবিদ এটা বলছে এরপর তো আমি তো আমার মতো করে ঘুরতেছি আমার তো মনে একটা শান্তি আছে যে কালকে চিলে চিলি করছো না আজকে তো বসবা অনেক কাজ তো বাজাই দিচ্ছি তো আমার একটা ভুল হয়েছে কি আমি তাড়াহুড়ো করতে চাই যে চোরের মনে পুলিশ পুলিশ আমার কাছে হয়েছে ওই সারের চেহারে না দিয়া ওই আর এক হুজুর আসছিল দুইজন একসাথে আসছে তো ওনাদের চেহারা ছিল পাশাপাশি তো আমি ভুলে সুকেশ স্যারের চেহারে না দিয়ে ওই হুজুরের চেহারে ঢুকিয়ে দিছি তো আমি তো আমার মতো করে চলতেছি যে খবর তো একটু আর বামুই এনে তো এরপরে হঠাৎ করে স্কুলের লাইব্রেরিতে শুনি চিলে চিলি হুজুরের চেহারে বসছে একটা সুই তার এই যে মানে পায়ের এই যে এখানে ঢুকছে আর একটা এই হাতে বর দিয়েছে ঢুকছে হাতের ভিতরে ঢুকছে খুব রক্ত পাঞ্জাবি টাঞ্জাবি লাল হয়ে গেছে তো এরপরে আমার তো মানে এখন সত্যি কথা বলতে একটু ভয় ভয় লাগতেছে কারণ এম এম মোস্তা আমি করি বা চিলে চিলি করি কিন্তু নিজের কাছে খারাপ লাগতেছে
যার জন্য প্ল্যান করেছিলেন সে তো
সে বসে নাই
সে বসে নাই
কারণ ওইটা তার চেহারি ছিল না তো এই স্কুলে জানাজানি হয়ে গেছে যে স্যারের চেহারের ভিতরে কে জনি শুই ঢুকাইছে তো কিছু কিছু স্যাররা বলতেছে এই কাজ স্বাধীন ছাড়া অন্য কেউ হইতেই পারে না
মানে আপনার দোষ
আমার দোষ আর মেন হচ্ছে হারুন কাকায় উনি কথা বলতেছে না উনি মানে কথা বলতেছে না বলতে উনি বলে দিয়েছে অলরেডি যে লাইব্রেরিতে তো স্বাধীন ঢুকছিল সবার প্রথম তো এই কাজ স্বাধীন ছাড়া অন্য কোনো ছাত্র মানে এত সাহসও নাই বা এরকমের বুদ্ধিও নাই তো এরপর আবিদ বলতেছে জি স্যার সত্যি কথা স্বাধীনই ঢুকাইছে আমি জীবনও কল্পনা করি না যে আবিদ এটা বলে দিবে কারণ আমি তো মানে এখন যে ভুল তো করেই ফেলাইছি এখন তো আমার কিছু করার নাই তো আমি নিজেই মানে ভুগতেছি কারণ আমি তো আর ওই স্যারের চেয়ারে ঢুকে চাই না তো এরকমের হওয়ার পরে তো আমার ওই অ্যাসিস্ট্যান্ট হেড স্যার নাম হচ্ছে স্বপন স্যার উনি আমার খুবই ভালোবাসত তো স্যার মনে করেন আবিদের বলতেছে যে স্বাধীন এটা কিনে আসো আমার তো আমি ভয় লাগতেছে আমি আবিদের বললাম যে তুমি স্যারের যে বলো স্যারের সাথে আমার কোনো কাজ নাই স্যারের যদি কোনো জরুরি কাজ থাকে আমি ক্লাসে বসাসি স্যারের যদি ক্লাসে মানে আইসে আমার সাথে কথা বলে যায় আমি যাইতে পারবো না লাইব্রেরিতে আবিদ মানে এরকম মজা করে বলছি কারণ আমার ফ্রেন্ড বা কাজ দিন ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক উনি কি করছে যাই আমি সেম যেভাবে বলছি ওইভাবে স্যারকে বলে দিই স্যার স্বাধীনের আপনার সাথে কোনো কাজ নেই আপনি যদি কোনো কাজ থাকে আপনি ক্লাসে আসেন ও লাইব্রেরিতে আসতে পারবেন না তো এরপরে আবিদ আবার আসছে আসার পর আমি আবার বলছি যে একবার বলছি এটা শোনো নাই তো আবার যাই স্যারের বলছে স্যার একবার বলছে এটা আপনি শোনেন নাই এরপর স্যার আসছে ঢুকছিলাম কিসের জন্য আমি বলছি স্যার আমার একটা বই কি জন্য অঙ্ক বই না যে কি বই কথা বলছিলাম তো স্যার বলছে স্যারের ইচ্ছে শুই ঢুকাইছিল আমি বলছি স্যার আমি তো শুই ঢুকাইনি এই স্যারের খুব ভালোভাবে কথা বলবো লাভ দিয়ে হুজুর শুই ঢুকাইছে কেনা মানে কি তুই পুরো মানে কি বলবো মানে হুজুর মানুষ তো পুরা আরো তো ব্যথা পাইছে কারণ আমি ব্যথা বলতে আমি বলতাম এ আর হুজুরের ভিতরে নাই এখন পুরো চেইতে মেইতে তুই ঢুকাইছো না এই শুই তুই স্যার আর এই কাজ কেরা করছে এই মানে এমন ভাই বিয়ে করতে সেম ওই আগে ওই যে সুকে স্যারের সাথে কালকে যেভাবে বিহেভ করছি আমি এইভাবে বলতেছি দেখেন হুজুর চিল্লাই না আপনি যদি ভদ্রভাবে কথা বলেন আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলবো হ্যাঁ আপনি যদি আমার সাথে খারাপ বিহেভ করেন আমি কিন্তু আপনার চেয়েও খারাপ বিহেভ করবো কারণ আপনি হুজুর আমি জেনারেল আপনার চেয়ে খারাপ ভাষা আমি জানি কিন্তু জেনারেল মানুষের চেয়ে হুজুরটা কিন্তু খারাপ হয় বেশি। আপনি জ্ঞান যে খারাপ মানুষ এটা কি প্রমাণ দিতে চান? তো এই হুজুরের সাথে আমি যে বলি হুজুরের চেয়ে বেশি বলে। এই হুজুরের আবার সেম একইভাবে কথা বললাম যে হুজুর আপনি তো কাউখালি দিয়ে আসেন, কাউখালি গাজী কাকারে চেনেন না, আমার আব্বুর বন্ধু। তো আপনি তো স্যার, আপনার তো চেহারা এখন শুয়ে ডুবছে, আমি কিন্তু আপনার মারতে পারবো না। তো গাজী কাকার একবার বলে দিবো আপনি কিন্তু এলাকায় থাকতে পারবেন না। তো এগুলো করেন ও হুজুর হে পুরো ওই যে সারাদের স্টাইলে একইভাবে চিল্লে চিল্লে করতে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি একটু বকা বকি খারাপ ভাষা ইউজ করছেন, আপনি যদি আমার পারেন তো। তো এরপরে স্যারের সাথে এরকমের ঝগড়া টগড়া করার পর একসময় চলে এলাম। তো আমার মানে এই কাহিনী কিভাবে যেন বাড়ি চলে গেছে, মানে খবর তো আমার কাছে চলে গেছে। পর আম্মু সত্যি কথা বলতে আমি এত মানে এই যে গাঁজা খাই বা সিগারেট খাই বা এই যে মারামারি করি এগুলো আমার ফ্যামিলির কেউ জানে না, এখন পর্যন্ত জানে না। তো আমার আম্মু তো পুরো আকাশ ভাঙ্গে পড়ছে যে না স্বাধীন এ ধরনের কাজ জীবনও করতে পারেন। এটা কোনো স্যার বলছে না, আমার ফ্রেন্ডরা বলতে পারি না। তো তখন আমার মামা বাড়ি ছিল, তো আমার মামা আবার মানে কি যেহেতু ঢাকা নিয়ে পড়ছে বা শহরে বড় হয়েছে ছোটবেলা থেকে, তো উনি এবার ওনার ব্রেন একটু অন্য স্টাইলে খুব ভালো এরকম। তো উনি অনেকবার বেশি করে আসলে আমি তো জানি যে আসলে মামা যেতই কাজ করুক আসলে এটা জিনিসটা প্রমাণ করতে পারে না দোষ আমি। তো এক পর্যায়ে জিনিসটা নিয়ে তেমন ঝামেলা হয় না। তো পরে আমার ওই যে রুহুল স্যারের কথা বলছিলাম, স্যার বলতে আছে দেখো তোমার জীবন অনেক হয়ে গেছে, এখন যা করছে এনার তোমার সামনে পরীক্ষা আর বেদবি করো না, ঠিক আছে? কোন স্যারের অভিশাপে কি হয়ে যায় জীবনে কেউ কিছু কিন্তু বলতে পারে না। তো ওই স্যারের রুমে নিয়ে আমার মানে বলো স্যারের পাও ধরে মাপ চাও, বলছে পাও ধরলে কিন্তু ছোট হয় না, আর দ্বিতীয় কথা কার সামনে ছোট হবে, আমরা তো সবাই তোমার স্যার, এই জায়গা তো আর কেউ নাই ভাই। এটা বলছে ওই যে রুহুল স্যার চেয়ারম্যানের ভাই। তো এরপরে বলতে তোমার তো কোনো ফ্রেন্ড নাই বা অন্য কোন স্টুডেন্ট তো দেখতেছে না, আমরা সব স্যার বা আমরা সবাই বেরোয় যাই, তুমি হুজুরের পাও ধরে মাপ চাও। তো আমি বলছি না বেরোয় দরকার নেই। পরে আমি হুজুরের পাও ধরে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, তো আমি হুজুরের পাও ধরে মাপ চাইছি, হুজুরের এক পর্যায়ে মাফ করে দিছে। তো ওই হুজুরের মাপ চাওয়ার পরে আবার এর কাছেও মাপ চাইলাম, ওই যে শেখর স্যারের কাছে পাও ধরে মাপছি না, এমনি মাপছিলাম। তো শেখর স্যার আমি নগদে পাও ধরছি। তো স্যারে বলছে তুই আমার ছেলের মতো, স্টুডেন্টরা কি বলে কোন সময় মানে ছেলে যদি বাবার সাথে অন্যায় করে বাবা মাফ করে দেবে না, মানে এইরকম খুব হাসি মুখে আমার মাফ করে দিছে। বা এক সময় আমি জানি যে এত অন্যায় করছি, স্যারেরা এখন আল্লাহ জানে ওইটা অভিনয় ছিল না কি ছিল জানি না, কিন্তু স্যারেরা আমার সাথে খুব ভালো ব্যবহার করতো বা যা হয়েছে সব ভুলে গেছে স্যারেরা, এইরকম আমার সাথে বিহেভ করতো। আমি মনে করছি স্যারেরা আসলে ই করে দিছে সবকিছু ভুলে গেছে। আসলে এখন বর্তমানে যে 2016 সালে আমি বুঝতে পারছি আসলে এটা পুরাই ড্রামা ছিল ছাড়তে, কারণ এখন যে আমার লাইফ যে জায়গা দাঁড়ানো এটা সামনেই জানা দেবে। তো এরপরে এই যে শুই ঢুকে গেছে এটা নিয়ে পরে একটা ঝামেলা হয়েছে। ওই যে ফাহাদ বলছিলাম, ফাহাদ হয়েছে আমার আব্বুর খালাতো ভাই, তার নাম হচ্ছে স্বপন, স্বপনের ছেলে। তো এই ফাহাদ আবার কি করলো মাধ্যমে এই যে শুই ঢুকা ঢুকিনি আমার নামে মানে উল্টা পাল্টা কত বড় খারাপ হইতে পারে, শুই ঢুকেছে এই করছে সেই করছে নানান রকমেরই, আমার এগুলো শুনে মাথার কাছে আরো খারাপ হয়ে। তো এই ফাহাদের খুঁজ দিয়েছি, ফাহাদ আবার হুমকি দিতে আছে স্বাধীনের আমি যে জায়গা পাবো ওই জায়গা বইয়ে মারবো। মানে কিছু কিছু লোক আসলে এটা সত্যি নিমিত্তে আমি জানি না, কিন্তু কিছু ছেলে পানে এসে বলতেছে ভাই আপনারা পাইলে নাকি ফাহাদ মারবে। তো আমি কইতেছি আমিও তোরে খুঁজিও কোন জায়গা মারবে, আমি তো মানে প্রস্তুত মাইর খাওয়ার জন্য। তো ফাহাদের খুঁজে এক পর্যায়ে বাইক করলাম, বাইক করার পরে ইচ্ছে মতো চার দোকানে ঢুকে চার মানে জগ ছিল, জগের পানি শুদ্ধ মাথা পাশে মারলাম, মাথা পাশে গ্লাস দিয়ে চারপাশে মাথা চাক দিলাম, গ্লাস ভাঙলো না, কপাল টপাল ফুললো। এক পর্যায়ে ঘুষি মারছি পর মানে নাক ফাইটে রক্ত বেরিয়ে গেছে। এরপর লোকজন এসে ধরছে, ধরার পরে মানে সারাই টেরাই দিয়েছে। তো ওর আব্বা আবার ছিল আমার আব্বুর আপন খালাতো ভাই। তো আমি আবার একটু পিছনে যাইতে চাই এইরকমের, আমার আব্বু যখন ক্লাস টেনে পড়ে আব্বুর খালাতো ভাই যে স্বপন কাকা উনি তখন এসএসসি পরীক্ষা দিবে, আব্বু নিউটন এসএসসি পরীক্ষা দিবে। তো ওই সময় ওই স্বপন আর মানে রাগ করে না, আমি স্বপন করে বলি কারণ ওরা কাকা বলতে আমার ঘৃণা লাগতেছে। তো স্বপন আর একটা ফ্রেন্ড ছিল স্বপনের মনির, আর একটা নাম হচ্ছে বিপু, বিপু আর একটা মনির ছিল, মানে দুইটা মনির ছিল, একটা বিপু একটা স্বপন। তো দুইটা মানে দুই বোন মানে দুইটা মেয়ের জন্য একটা মনির করে মার্ডার করে ফেলায় ওই সময়। ওই মার্ডার করে ফেলায় তখন আমার আব্বু ঢাকা ছিল। তো এক সময় মনে করেন এটি নিয়ে অনেক ঝামেলা হয়, তো আমার আব্বুর ওই যে ক্লাস টেনের পর আর লেখাপড়া হয় না, কারণ ওই যে তখন আমার আব্বুরে রিমান্ডে আব্বু বলছে নিজের চোখে যে তার নাকি বাস জ্বলা দিচ্ছে, একটা না চোখে সাত দিন মরিচ জ্বলে দিচ্ছে চোখে সত্য বের করার জন্য। তা আব্বু তো আসলে কিছু জানেই না, তো কিভাবে বলবে। তো এক পর্যায়ে ওই যে স্বপন আর মনির আর ওই বিপু এক মনিরকে তুন্দু মাইরেই ফেলাইছে ওই মেয়ের জন্য। তো এক পর্যায়ে ওরা আত্মসমর্পণ করলো, করার পর আমার আব্বুর জেলতে মানে ছাইরে দিল, কিন্তু তারপর তার লেখাপড়া হইল না। এবার তারা ওই যে স্বপন মনির বিপু এদের মানে 12 বছরের জেল হয়ে গেল। তো জেল হওয়ার পরে এই যে এখন বাইচে আছে ওই তিন মেডার কেসের এই যে স্বপন। তো এই ফাহাদের সাথে আমার মারামারি হলো, সারাসারি করাই দিল মানুষ বিকেলে। তো রাত্রে ওই দিন যে আমার আব্বু বাড়ি আসতেছে ঢাকা থেকে ওইটা আমি জানতাম না। তো আব্বু রাত 10:11 সময় আমাদের সেক্রেটারি পুষছে, পোষার পরে আব্বুর ওই যে ফুয়াতো ভাই আজাদ কাকা লাবু দাদা আব্বুর মামা, তো এরা বলতেছে এরকম স্বাধীন তো আজকে স্বপনের ছেলেরে মারছে, কি কাহিনী মারছে, স্কুলে যে কি সুইডিয়া না কি ঢুকাইছে এগুলো নিয়ে ঝামেলা হয়েছে। তো আমি তো আব্বু আইসে দেখি আমি তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে কোচিং এ চলে গেছি ওই যে স্যারের কাছে, মানে আব্বু যাতে কোনো ভুল টুল না ধরতে পারে। আবার সন্ধ্যা আইসা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার ইংলিশ কোচিং গেছি, এরপর ওই জায়গা দিয়ে আইসে ডাইরেক্ট স্কুলে চলে গেছি। তো আব্বু আবার আমার 200 টাকাও দিচ্ছে এর ভিতরে, যে আম্মুর বসে আমার পকেট দিয়ে 200 টাকা দাও যেহেতু স্কুলে যাইতেছি। এই তো ওই দিনে আমি কি করছি, হিসেব বিজ্ঞানের ক্লাস না করে দোকানের দিকে আসছি, যেহেতু আজকে পকেটে 200 টাকাও আছে। আরে স্যার সবসময় টাকা থাকলেও বেরে না থাকলে, আর আমার এলাকায় আমার আব্বুর কম আছে, প্রত্যেক দোকানে বলা আছে, মানে আমি খাইলে কোনো সমস্যা নেই, আব্বু টাকা দিয়ে দেবে, আমার এলাকায় কোনো ঝামেলাই নেই। তো আব্বু আমি হঠাৎ করে দোকানে চা খাইতেছি আর আমার হাতে সিগারেট, তখন দোকানের পিছনে, তো আমি আব্বুর দিকে সিগারেটটা ফালাই দিছি, কারণ
প্রিয় শ্রোতা আমাদের এই পর্যায়ে বিরতির ঘন্টা যেহেতু আমরা শুনতে পেয়েছি, ছোট্ট একটা বিরতি নিতে হবে। যারা মনে করেন এই অনুষ্ঠানটিতে এসে নিজের জীবনের ভুলগুলো অপরাধগুলো লাখো মানুষের সামনে কনফেস করে কিছুটা হালকা হবেন, আপনি অন্তত হাজার হাজার লাখ লাখ মানুষকে সচেতন করবেন যে আপনার মতো করে ভুল কিংবা অপরাধ সমাজে যাতে আর কেউ কখনো না করে। প্রিয় শ্রোতা যারা এটা মনে করেন তারা আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 8928 9। আমি আবারও বলছি 09613 8928 9।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, স্বাধীনের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন। কথা না বাড়িয়ে আরো একবার তাকেই আমরা নক করছি। হ্যাঁ স্বাধীন, তারপর
তারপর আব্বুর দিকে আমি সিগারেট ফেলাই দিয়ে স্কুলে চলে গেলাম। তো দেখতেছি আব্বু আর ওই যে স্বপন, ওরা স্বপনের মোটরসাইকেল করে তারা স্কুলের ভিতরে ঢুকছে। ঢোকার পর এক পর্যায়ে দেখতেছি স্কুলের ভিতরে ঝামেলা চলতেছে লাইব্রেরির ভিতরে। তো এক পর্যায়ে বলতেছে যে স্বপন বলতেছে তোমার ছেলে স্কুলে বসে গান শুনে লেজার এই করে সে করে। তো আমার আব্বু বলতেছে এইরকমের বলতেছে বলতে, মানে কি সে জন্য বলতে বলতেছে আমার ছেলে তো লেজার সময় গান শুনছে, তো স্কুলে যে আগে হেডসার ছিল তো লাইব্রেরিতে লেজারের টাইমে কম্পিউটার আইএমএ ডিসকো ড্যান্সার এগুলোর ভিডিও দেখতো। তো এরকম এক পর্যায়ে তর্ক দিল, মানে রাজনীতির দিকে তর্ক দিল। তো আমার আব্বুর সাথে স্বপন এক পর্যায়ে খারাপ বিহেভ করা শুরু করলো। তো এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগা শুরু করলো, যে আমার সামনে বসে তুমি আমার আব্বুর সাথে খারাপ বিহেভ করতেছো, তুমি কি তুমি মার্ডার করতে পারছো, যে আমলে মার্ডার করছো, হ্যাঁ সেই দিন নাই, তুমি মোস্তান আমিও মোস্তান, তুমি একটু মরুবি যাতে কি হয়েছে, আমার গায়ে শক্তি আছে। তো একটা দিকে আমি স্বপনের মানে এরপর লাইব্রেরি দিয়ে বেরোইলো, বেরোর পর স্বপন জেনে আমার কি বললো বলার পর আমি মানে তুই তেরি ব্যবহার শুরু করে দিয়েছি। আমি বলতেছি মানে খুব খারাপ ভাষায় ব্যবহার করছি, তুই স্বপন তো মানে খুব খারাপ বিহেভ করছিস, এই যে বললে মানে স্বপনের মুখ পাশে আমি একটা থাবা মারছি, আমারে তুই একটা বকা দিয়ে ওর মুখে একটা থাবা মারছি, তোর মোস্তান করার তো আমার দ্বারা সময় নেই, ঠিক আছে, তুই আমার আমার সামনে আমার আব্বুর লিয়ে খারাপ কথা কবি, মানে কি নিজের কি মনে কর। তারপর আমার আব্বুর বলতে পোলার ই করছে। তো আমার আব্বু কি করছে, যেহেতু আব্বু এটা মনে করছে যে আমি আব্বু আমার সামনে দাঁড়ানো, তার খালাতো ভাইয়ের সাথে আমি ব্যবহার করছি, আমার আব্বু আমার 3-4 চক্কর মারছে, মারার পরে যে স্কুলে ঘন্টার যে বেলবাটি আছে না, ওটি দিয়ে আমার মনে করেন 15-20 বাড়ি মারছে আমার আব্বু। ওই স্কুলে বসে সবাই সামনে বসছে, সব ছাত্ররা মনে করেন স্যাররা, তারপর অনেকে মানে ধরছে, কেউ ধরে রাখতে পারে না আব্বুকে। তো আমার ইচ্ছে মতো মারছে, মারার পরে তোর আর স্কুল করা লাগবে না আজকে বাড়িতে। তো পরে আমি সাইকেল ব্যাগ নিয়ে আজকে কান্দতে কান্দতে বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাওয়ার পরে বাড়ি দিয়ে কান্দতেছি, আমাদের কিছু বলি না। পরে এক পর্যায়ে আমার নানুর কাছে বললাম এই, তো বলার পর আমি মানে চলে ওই যে একটা কমল ভাইয়ের কথা বলছিলাম, তো বাইরে যেয়ে বলতেছে ভাই এই কাহিনী এই এই হয়েছে, তো আমার আব্বু তো মারছে, এখন আমি কি করবো। পরে বলতেছে তোমার আব্বুর খালাতো ভাই মানে হে ওজো কেমন জানি কাটা গায়ে লবণ দিতেছে, এরকম কথা বলতেছে। আমি কি করছি, আমাদের এখানে সিঙ্গারা পাওয়া যায় তো 2 টাকা না 3 টাকা করে সিঙ্গারা, তো দুপুরবেলা কান্নাকাটি করছি, তো সিঙ্গারা 3টা নিয়েছি ঠিকই, কিন্তু একটা সিঙ্গারও আমি খাইতে পারতেছি না, একটা ভাইঙ্গেও ভুল করছি, মানে গলার ভিতরে দিয়ে যায় না। আব্বু আবার আব্বু আব্বুর একটা ফ্রেন্ড আর ওই যে আকাশ নামে একটা লোকের কথা বলছিলাম ওই আন্দোলনের সময় ছিল, এরা 3 জন হোটেলে বসে কথা বলতো। আব্বু দোকানদারকে টাকা রাখবো না, আমি বলছি না আমার 1 টাকার দরকার নেই, কারণ আমার তো মাস আমার তো রুপে রাখ, আমি বলতে চাই আমার 1 টাকার দরকার নেই, আপনারা আমি টাকা দিচ্ছি আপনার টাকা রাখতে দেন। তো এবার রেখে দিচ্ছি, পর আমি আব্বু ওই হোটেলে বসে আমি একটু সামনে যেয়ে বসে রয়েছি। তো হঠাৎ করে স্বপন আর স্বপনের ছেলে আসার পর ওদের হাতে যে রান্দা টান দেগুলো আমি কিছু দেখি না। তো আমি একটা টুলের উপরে চার দোকানগুলো পা উঠাইয়া এইরকমের হাত দিয়ে বসে রয়েছি। তো স্বপনের ছেলে সামনে দিয়ে আসতেছে, আসে বলতে তুই নাকি আমার আব্বার, মানে খুব বকা করতেছে যে আমার আব্বুরে নাকি মানে ম্যারিহেলা বিবাহ বকাবকি দিচ্ছে। আমি জবাব দিচ্ছি দিদি কি হয়েছে তোর বাপি কি হয়ে গেছে, এটা বললো আমার মানে স্বপনে এত রান্দা এত বড়। তো ও আমার যে রান্দাটা নিয়ে পিছনে চলে গেছে, আমি ওটা ওর পোলার সাথে কথা বলতে বলতে আমি ওটা খেয়াল করিনি। তোর পোলায় আমার যে গেন্ডারি বিক্রি করে না, গেন্ডারি বিক্রি করার দোকানে কিন্তু দা থাকে, তো ওই দাও দিয়ে একটা প্রথম কোপ দেয় এটা জানি কোপটা এই যে, তো ওইটা আমি ধরি। ধরার পরে ওর একটা গেঞ্জি পরে ছিলাম কলাটা ধরে, কারণ আমার তো জীবনে কুবাকুবি করিনি কিন্তু মারামারি লাঠি দিয়ে বা চটকানো টটকানো মাসে, তো ওই দা ধরছি ঠিকই মানে আমার মনে হইতেছে কারণ আমার তো জীবন বাঁচাই দেবো, আমার তো কোপ তো যেহেতু দিতেছে। তো ধরার পরে ওরা আমি ডাইনিয়ার দিয়ে ওর মানে গেঞ্জিটা ধরে দুইটা লাথি মেছি, লাথি মারার পরও পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই যখন পড়ে গেছে আবার উঠে দিয়ে গেছে, তখন পিছনে মনে হইলো কি মানে কি জন্য আমার পড়লো একটা, তো তখন এই যে এইখানে এই যে আপনি দেখেন এইখানে একটা কুকুর, এই যে কোপটা দিচ্ছে, এই যে পিছনে এই যে কোপটা দিচ্ছে
দাগ আছে কিছু?
হ্যাঁ দাগ আছে, এই যে
এই রামদার কোপ না?
হ্যাঁ। তো এরপরে এই কোপটা দিছে, পরে ওই যে প্রথম যে ওর ছেলে আমাকে কোপ দিছে বা কিছু, তখন আমি আমার আব্বুকে কিন্তু ডাক দিইনি, কারণ আমি তো জানি ওর ছেলের সাথে আমি মারামারি তো অবশ্যই পারবো, কারণ ও তো আমার চেয়ে বেশি শক্তিশালী বা ওরকমের কিছুই হয়ে যায় না, দুই লাথি মারলেও শেষ, আমি ওগুলো কিছু মনে করি। তো প্রথম যে এই কোপটা দিছে, স্বপন যখন দা চালানো শুরু করছে তখন তো আমার ভয় লাগতেছে যে অন্তত আমার মারিয়েই ফেলাইবে, কারণ ওখানে মানে দুপুরবেলা এলাকায় কেউ নেই, আর এলাকার মানুষ এমন এতদিন তো মানে সত্যি কথা বলতে আমার জীবনে মানে এই তো প্রথম অভিজ্ঞতা, আমার কেউ তুই বলে নাই বা আমার সাথে কেউ খারাপ বিহেব কোনোদিন করে না। আর এখন আমি দেখতেছি আমার যারা ভালো পায় সবাই মানে বাংলা ছবি মানে সিনেমা দেখতেছে, লোকজন সব ভিড় জমে গেছে, দুইটা মানুষের হাতে দা কেউ এসে ধরে না। তারপর আমি এক সময় মারতে মারতে আমি মানে শুয়ে পড়ছি, আব্বুরে ডাক দিচ্ছি, আব্বু দৌড়েই আসছে, আসার পর আব্বু মানে আব্বুরও দাও দিয়ে আটকে ফেলে, আব্বু বলছে তোর লাগছে যে আমার কোন ঝামেলা থাকতে আর আমার লাগবে আমার ছেলের লাগবে, তুই বেশি বুঝবি না তাহলে তোর কল্যাণটাও ফেলাই দিন। তো এক পর্যায়ে আব্বু মানে কি বলবো মানে বাবা যেহেতু তার তো অবশ্যই খারাপ লাগছে, তার সামনে বসে আমার 12টা কোপ দিছে, আর যদি মনে করেন কোপ যদি ওই ছেলের গুলো লাগতো তাহলে কোপ থাকতো মানে শত শত কোপ থাকতো, এমন ভাবে আমার এই যে গালে মানে লাথি মারছে মানে আমার মুখের ভিতরে যে রাস্তার বালুটো এগুলো ঢুকে পড়ছে। তো তখন আমার পকেট থেকে আমার তো মানে কোন উষ্টুষ বলতে সবই আছে বলতে আমি মানে মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি কিছু এইরকম, যে আমার সাথে এইরকম হইতেছে, আমি স্বাধীন এই আমার সাথে এইগুলো হয়। পকেট থেকে ফোন বাই করে আম্মুরে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার আম্মুর বলতেছে এরকম আমার তো টেম্পু স্ট্যান্ড বসে, জায়গাটার নাম টেম্পু স্ট্যান্ড, কোপাইতেছে কিন্তু আব্বু আছে কিন্তু আব্বু কিছু বলতেছে না, আম্মু তো শুইনি মানে আম্মু আবার একটু ইসলামিক মাইন্ডে তখন হয়ে গেছে, তো বোরকা টোরকা পরে তখন দৌড়ে চলে এসে। তো এই অবস্থাতে এরপরে আব্বু আবার কি করছে, আমাদের এখানে পুলিশ ফাঁড়িতে চলে গেছে, উনি কিছু বলেন না। তো পুলিশ ফাঁড়িতে গেছে পর পুলিশ ফাঁড়ি বলতে ওইটা কাহিনী হয়েছে যে আমার যে এই যে স্বপন মারছে এই মারার কাহিনী হয়েছে, ওই যে সুরুস্কারের কথা বলছিলাম উনি নাকি 1.5 লক্ষ টাকা দিয়েছে স্বপনের যে আমার মাইরে একদম টোটালে মাইরে ফেলানোর জন্য, কারণ আমি যে এই যে কাজগুলো করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এক তো মারামারি পিটিপিটি করি, দ্বিতীয় কথা চেহার মানে বিপক্ষ করি, আমিও বিপক্ষ করি আমার আব্বু বিপক্ষ করে, তো ওনার এগুলোতে ঝামেল হয়, উনি অনেক কাজকর্ম করতে পারেন আমাদের জন্য, তো এর জন্য ওই চেয়ারম্যান নাকি 1.5 লক্ষ টাকা দিয়েছে আমাকে মারার জন্য। তো ওই রকমের পুলিশের মানে পুলিশের ওখানে যাইয়ে তেমন একটা লাভ হয় না আব্বু, তো এরপরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমার মানে সাধারণ মানুষের মতো সোয়াই রাখছে, কোনো মানে পাত্তা টাত্তা দিতেছে না। তখন বরিশালের মেয়র ছিল হিরণ, তো তার কাছে ফোন গেছে, তো পরে উনি লোকজন নিয়ে আসছে, ওনারা হসপিটালে এসে হাঙ্গামা টাঙ্গামা শুরু করছে। তাছাড়া আমার এক চাস্তু মামা ছিল, উনি আবার পত্রিকার সাংবাদিক, তো ওই মামায় আসছে, তারপর ছবি টুবি তুলছে। এরপর এক পর্যায়ে সিডমিট দিল, তারপর প্রথম পর্যায়ে ড্রেসিং ট্রেসিং করার পরে এরপর অপারেশন হলো আমার এই পিছনের এইটে। অপারেশন হওয়ার পর কিছুদিন হসপিটালে থাকার পরে খুব ভালোই মানে আমার মানে অনেক লোক তখন আমার দেখতে আসছে, তো এক পর্যায়ে এরকম থাকার পরে তো মোটামুটি সুস্থ হয়ে গেলাম। সুস্থ যাওয়ার পরে 2-3টা টেস্ট পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা, এরপর ঢাকা চলে আসলাম। তো ওইখানে আমি ছিলাম মামার বাসায় প্রায় 3-4 মাসের মতো, এরপর আমার এসএসসি পরীক্ষা চলে আসে, আবার বরিশালে যাই, বরিশালে যাইয়া পরীক্ষা মানে দিব। প্রথম মানে 2-3টা পরীক্ষা ভালোই দিতেছিলাম, তো এক পর্যায়ে কি হয় আমার এই একটু ভিতরে রেখে গেছি, তো আমার যে যে কোপাইছে, এর আগে স্বপনের বাজারের ভিতরে কাপড়ের দোকান ছিল, আমার আব্বু তালা ভাঙ্গিয়া কিছু কাপড়ে আগুন লাগাই দেয়, এরপর ওখান থেকে আমার আব্বুরে ওই যে চেয়ারম্যানের লোকজন বা আমার আব্বুরে যে ফুয়াতু ভাই এরাই সাহায্য টাহাজ করে আমার আব্বুরে অ্যারেস্ট করে পুলিশের কাছ থেকে। আব্বুর চোখের সামনে আমারে মারছে, যে জায়গায় অ্যারেস্ট করবে যারা আমার কোপাইছে তাদেরকে অ্যারেস্ট করবে না, এখানে আমার আব্বুরে অ্যারেস্ট করে রাখছে, অ্যারেস্ট করে ফাঁড়িতে আটকে রাখছে বলতে কি মানে জেলের ভিতরে ঢুকায় না মানে ফাঁড়ির ভিতরে রাখছে যাতে মাথা ঠান্ডা করে মানে কিছু যাতে না করে এরকমের। তো ওই সময় ওই যে 2AC জাকিরের কথা বলছিল কাকা ছিল আব্বুরে ধর্মভাই বানাইছিল, তো উনি আব্বুরে নাকি অনেক সেবার যত্ন করছে, তার বিছানায় শোয়াইয়া সারা রাত্রু মাথায় তেল তেল দিয়ে মুখ টুক দিয়ে মাথা মালিশ টালিশ করে দিচ্ছে, অনেকই করছে। তো এরপরে এসএসসি পরীক্ষা দিতে আসলাম, আসার পরে এটা নিয়ে কিন্তু আর কেস টেস তেমন হইলো না, তো হঠাৎ করে যে তবু কাকা আছে, তো তবু কাকা র্যাব থেকে ওই যে ওর স্বপন কাকার ধরাই ফেলে, কারণ তবু কাকা আমাদের আত্মীয় হয়, তো ধরার ফেলার পর ওর জেল হয়ে যায় প্রায় 1 বছরের মতো জেল হয়ে যায়। আসলে জেল
ঘটনাকে কেন্দ্র করে,
এই ঘটনাকে কেন্দ্র করে বলতে আরো ঘটনা আছে, ওর নামে অস্ত্র মামলা আছে, আর মেন হচ্ছে ওর আগেও র্যাবে 2-3 বার অ্যারেস্ট করেছে, যেহেতু ও কিন্তু আমি আগেই বলছি মার্ডার কেসের আসামি ছিল, এটা নিয়ে কিন্তু কিছু হয় নাই, 12 বছর জেল খাটার বের হয়েছে, তারপর ও এরকম মোস্তানি ঠিকই করে, তো ওই জেলখানে ওর ছেলে এরকম মোস্তানি টোস্তানি আনো তেমন একটা করে না। তো আমি এরকম এসএসসি পরীক্ষা দিই,
আমি বুঝতে পারছি যে আগাগোড়া আপনার লাইফে এই ধরনের ঘটনা আছে, শৃঙ্খল অসফলতার বিভিন্ন ধরনের ঘটনা আছে এবং ভুলে ভরা বাবার কারণেই হোক বা পরিবারের কারণেই হোক বা পরিবেশের কারণে হোক আপনি করতে বাধ্য হয়েছেন। আপনি এসএসসি পরীক্ষা কি কমপ্লিট করতে পেরেছেন?
জি স্যার, তো রেজাল্ট
A-। আপনি এরপরে ড্রপ আউট হলেন কেন?
ড্রপ আউট হয়েছিলাম স্যার, যে আমার স্কুলে যে লিসা ম্যাডাম স্কুল আছে আমাদের এখানে রোকেয়া খাতুন, তো স্কুলে উনি সভাপতি ছিল, তো মন্ত্রী যে চাচাতো ভাই আছে একজন সুজন, তো সুজনের সাথে সুজন স্কুলের সভাপতি হয়েছে। আমার আব্বুর কথা হয়েছে, আমি যার কাছে চাকরি করি উনি হয়েছে তার স্কুলের সভাপতি, এখন আমার এলাকায় তার সভাপতি বাদ দিয়ে অন্য কেউ ঢুকে, তো আমি তার ওখানে কিভাবে চাকরি করবো বা আমার ভালো লাগবে না। এর জন্য আব্বু আমার কলেজে ভর্তি করার চেয়ে ওই জিনিস ইম্পর্টেন্ট মনে করছে বেশি, ওই লিসা ম্যাডামকে সভাপতি বানানোর চেষ্টা করছে বেশি, এর জন্য আমার আর মানে কলেজে ভর্তি হওয়া হয়
না। না, কলেজে ভর্তি হওয়া হয়নি, এখানে এখানে আপনি তো কলেজে আপনার যোগ্যতা দিয়ে ভর্তি হবেন
না,
ম্যাডামের সাথে আপনার
ম্যাডামের সাথে বলতে আমার আব্বু তখন আমার নিয়ে যে ভর্তি হবে, কারণ আমার এলাকায় ভালো কোনো কলেজ নেই, আছে জালকারি সরকারি কলেজ, তো ওইখানে যদি আমার আব্বু যদি কেউ ফোন দিয়ে দিত কোনো টাকা পয়সা কিছু লাগতো না, কারণ আমার মনে করেন ফোনের পাওয়ার আমার ভর্তি হয়ে যেত।
তার মানে আপনি আসলে ওই এক প্রথম কথা হচ্ছে যে আপনার এডুকেশনের জায়গাটা থেকে আপনার সেই যোগ্যতাটা ছিল না যে কম্পিটিশন করে আপনার চান্স পাওয়ার, কিন্তু আপনাকে ফোনের জোরে আপনাকে ভর্তি হতো, কিন্তু আপনার বাবা আপনাকে হেল্প করেনি,
হেল্প করেনি,
তো অন্য যে কোনো কলেজে ভর্তি হতে পারতো।
অন্য যে কোনো কলেজ বলতে আমার এলাকায় আমার কলেজে যে এখন যে স্কুলে পড়েছি ওই কলেজে আমার ভর্তি হওয়া লাগে না, অটোমেটিক তারা ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো বোঝার পর আমার তো মানে আমার ফ্রেন্ড থাকবে, মানে আমি তো ভালো হইতে চাইছিলাম, যে আমার এই মারামারি পিটিপিটি গুলো ভালো লাগে না, তো এরপরে হঠাৎ করে ওই কলেজে ভর্তি হয়েছে। তো এবার আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, তো আমি দিতে পারি নাই, তো কারণ দিতে পারি নাই, গত 12 রোজ আমাকে ইয়াবা খাওয়ার কথা বললে একটা রুমের ভিতরে নিয়ে আমাকে আবার একইভাবে কোপাইছে। ওই স্বপন ছিল, অন্য লোক ছিল, অন্য এক লোক ছিল যে ছিল ওই আমাদের এলাকার কিছু লোক, ওই এক চেয়ারম্যান ওরে মানে ওপেনে মার্ডার করে ফেলাইছে দিন, এটা নিয়ে মনে কোনো কেস টেস হয় না, তো আমার 10-12 জন এবার
এগুলোই চলছে
কোপাইছে এখন পর্যন্ত। তো আমি এর জন্য আমি পরীক্ষা দিতেও যাইনি, কারণ আমার ফ্যামিলি আমার যাইতে দিয়ে না, যে তোমার দুই দুইবার মারছে যেহেতু এবারও মারি দিতে পারে, তাছাড়া ওরেও আমি মারার জন্য অনেক চিন্তা ভাবনা করছি বা অনেক কিছু।
আমি যেটা বুঝলাম যে এই ধরনের নোংরা কম্পিটিশন, একজন আরেকজনকে মারা, সুযোগ পেলে মারা, এগুলো করতে 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 আপনার লেখাপড়াটার 12টা বেজে গেছে, এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে?
ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে বলতে, এখন তো ওই যে এসএসসি পাস করছি কম্পিউটার, বড় মামা আমার গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স এর কিছু কাজ শিখেছে, এই তাছাড়া আমার সবাই বর্ষ উন্মুক্তিতে ভর্তি হইতে, তো উন্মুক্তিতে কি ভর্তি হবো আমার ইচ্ছে হয়েছে, আবার ওই যে দেশের বাড়ি থেকে সামনের বছর আমি ইন্টার পরীক্ষাটা দিব, তাছাড়া আমার ঈদের পরে আমার একটা চাকরি নেওয়ার খুব ইচ্ছে বলতে, যে কি জানি গার্মেন্টস লাইনে ক্যাট ডিপার্টমেন্ট না কি আছে, কম্পিউটারে স্যাম্পল টেম্পল করে,
মানে ইউ স্টিল হ্যাভ এ ড্রিম, কিন্তু আপনার লেখাপড়া হলো না?
লেখাপড়া আমার খুবই ইচ্ছে, কারণ আমার মানে দুই সময় ইচ্ছা মানুষের সাথে ইংলিশে অনার্গ টকিং করবো, কারণ আমি আপনাদের অনুষ্ঠান শুনি বা অনেক সাইফোর্স এর অনেক কথা টথা ইউটিউবে এগুলো দেখি, আমার খুব ভালো লাগে।
কেন যাহা বলিব সত্য বলিব আসলে?
আমি যাহা বলিব সত্য বলতে আসছি বলতে আমার সাথে যে এই যে এইগুলো হয়েছে, আসলে সত্যি কথা বলতে মানুষ কিসের জন্য খারাপ হয় আমি জানি না, তো আমি একটা কথা বলতে চাই, মানে গ্রামের ভাষা আছে পানে চুন বেশি খেলে মুখ পরে, না খাইলে বুক জ্বলে, যেহেতু পানে চুন বেশি খেলে মুখ পরে না খাইলে বুক জ্বলে, ওই পান না খাওয়াই ভালো। তো আমার মানে দুঃখ লাগে বলতে আমার এই যে গত এক বছর হইতে আমার ইয়াবা আমি খাওয়া শিখেছি আমার আব্বুর ফ্রেন্ডরা, আমার আব্বুর ফ্রেন্ডরা আমাকে ফোন দিয়ে গাঁজা খাওয়াইতো, ইয়াবা খাওয়াইতো, এই করতো সেই করতো, মানে আমার খারাপ বানিয়েছে টোটাল, আমি চাষ খেলাইতে পারতাম, আমার 9 ক্যাট তারপরে কল ব্রিজ তারপরে 3 ক্যাট এগুলো খেলা শিখেছে, আমার টাকা নিয়ে সিনিয়ররা খেলতো। আর সবচেয়ে বড় সত্যি কথা বলতে আমি যে ভুলগুলো করছি এগুলো কেউ জানে না, এই যে লাস্ট ট্রিপ যে আমাকে মারছে ইয়াবা খাওয়ার কথা বললাম, এটা আমার ফ্যামিলি তো ভালো আমার কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, আজকে আপনি জানলেন, আর যারা শুনবে তারা জানবে, কারণ আমি কারো কাছে এটা বলি কিভাবে বলবো,
সেটাই বলছি যে আপনি আজকে এই কথাগুলো যে বললেন মানে কেন বললেন?
কেন বললাম বলতে আমার এই যে আপনাদের অনুষ্ঠানগুলো আমি সবসময় শুনি, আমার কেউ মানে শোনার জন্য মানে বলে না, আমি যখন ঢাকা থাকি হঠাৎ করে মানে আরো 2-3 বছর আগে হইতে যাহা বলিব সত্য বলিব শুনি, যে আমি যে ভুলগুলো করছি তো এরকম ভুল যেন মানুষ না করে। তো আসলে আমার তো বয়স অল্প বয়স, যেহেতু 19 বছর আমার বয়স হয় না, তো মানুষ অনেকে বলে তোমার বয়স কিছু হয় না, তো আমার ইচ্ছা আমি মানে লেখাপড়া করবো, অনেক ভালো ইংরেজিতে কথা বলতে পারবো বা শিক্ষিত হইতে পারবো বা ভালো একটা চাকরি করবো, আমার খুবই এরকমের ইচ্ছে, কারণ আমার এই নেশা পানির এই জীবন একটু ভালো লাগে না, আমার ইচ্ছা হয় যেরকম মানুষ যে শুদ্ধ ভাষায় কথা বলে, ইংরেজিতে অনার্গল কথা বলে বা শিক্ষিত মানুষ একটা অন্যরকমের ভাব নিয়ে চলে, ওই রকমের ভাব নিয়ে চলতে ইচ্ছে করে আমার।
প্রিয় শ্রোতা, এই ছিল স্বাধীনের জীবনের অপ্রিয় সত্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের এক্সপার্ট যিনি রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছে তার কাছ থেকে আমরা জানবো যে স্বাধীনের যে বিষয়টা আপনি জানলেন সে বিষয়টা নিয়ে আপনার অভিমত কি বা কেন হয়েছে, এটার তত্ত্বীয় ব্যাখ্যাই বা কি, সামাজিক প্রভাবটা কি, কি হলে এরকম ছেলেদের জন্ম হয় এবং একই সাথে এখান থেকে দূরে থাকার উপায় বা কি। ডক্টর তাজুল ইসলাম,
আমার আমাদের আজকের অতিথি স্বাধীন, তাদের অনেকটা স্বাধীন চেতা লোকের মতনই ব্যবহার করছে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে ছেলেগুলিকে এরকম টেম্পারামেন্ট বা মন মেজাজ একটু উগ্র বা মানে যারা আতঙ্কের সমস্যা এসে গেছে, যারা সিগারেট খায়, অল্পবয়সী রাজনীতি করে, লেখাপড়া করে না বা মারামারি করে, তাদের দিকে কিন্তু পরিবারের একটু খোঁজ খবর নিতে হবে এবং তাদের এই আচরণ বদলানোর জন্য এবং তাদের এই মন মেজাজের উগ্রতা বা আনস্টেবিলিটি যেটা আছে, ইনস্টেবিলিটি যেটা আছে, সেটাকে কমানোর জন্য কিন্তু থেরাপি আছে। আমাদের আমরা মনে করি যে এটা তো তার স্বভাবের ব্যাপার, এটা কি আসলে স্বভাব ব্যাপারের জন্যও কিন্তু চিকিৎসা আছে। সেই জন্য এই সমস্ত ছেলেদের আমি আবারও বলতেছি, পরবর্তী পর্যায়ে যারা অপরাধী হয় বা যারা দুর্দস্ত মানে কিছু হয়ে উঠে, যারা জঙ্গি হয়ে উঠে বা যারা সন্ত্রাসী হয়ে উঠে বা যারা অপরাধী হয়, তারা কিন্তু এরকমই ছোটকালে এরকমই থাকে। কিন্তু এখন থেকে যদি তাকে এখন তার ফ্যামিলি বা তার পরিবার বা সে নিজেও যদি এখন থেকে কন্ট্রোলের মধ্যে না আসে অথবা যদি সাইকিয়াট্রিকদের বা সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিং না নেয়, তাহলে কিন্তু তারা এই উগ্রতা, তাদের এই যে বফাতেপনা, এগুলি কিন্তু আরো খারাপ ইতিবি করে দিতে পারে। তবে আমরা খুশি হলাম এটা জেনে যে স্বাধীন কিন্তু তার ভিতরে মানে প্রকাশ্যত উগ্রতা বা ক্রিয়াদি করার প্রবণতা থাকলেও ভিতরে আবার একটা ভালো মন আছে, একটা বিবেক এখনো রয়েছে, গিলটি ফিলিং আছে, সে কিন্তু অনুশোচনা করে যে না কাজটা ভালো হয়নি। এটা একটা ভালো লক্ষণ এবং এই কারণে হয়তো সে আজকে রাহুল সত্যবলিব অনুষ্ঠানে এসে নিজের কাহিনী বলেছে। আমরা আশা করি যে তার এই আত্মসলব্ধি টিকে থাকবে এবং তার ফ্যামিলি তাকে যথাযথভাবে পরিচর্যা করবে, স্বাধীন সত্যিকার অর্থে স্বাধীন থাকবে, সে উগ্র হবে না, এবং তার যে দুপক্ষ আছে, সমাজ আছে, সে সমাজের যারা আছে তারাও একটা সমঝোতার চেষ্টা করবে, আর তার বাপ মাকেও কিছু ভূমিকা নিতে হবে। আর সর্বশেষ কথা বললাম যে ছোটকালে তাদের এরকম দেখা যাবে যারা আছে, বোকাচেতনা যারা আছে, আচরণের দিক থেকে মানে সমস্যাগ্রস্ত আছে, তাদেরকে কিন্তু প্রথম থেকে সচেতনের চেষ্টা করতে হবে। সব জিনিস করানো কিন্তু মাদক দিয়ে না, প্রফেশনাল লোকদেরকে দিয়ে যারা চিকিৎসা করে মনোচিকিৎসা, মনোরোগ বিশেষজ্ঞ, তাদের আন্ডারে চিকিৎসা করলে কিন্তু তাদের মানে এই যে মুড বা টেম্পারামেন্ট এগুলো অনেক নিয়ন্ত্রণে থাকবে, তারও ভালো থাকবে এবং পরবর্তী পর্যায়ে তাদের বকাতে হওয়ার বা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক আছে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। বর্ষা লিখেছে মিরপুর থেকে, ভাইয়া স্বাধীনের স্টোরি শুনে মনে হলো পারিবারিক প্রভাবের কারণে আজকে ওর এই অবস্থা, ক্ষমতার দাপট ও দেখিয়েছে। মিথুল চট্টগ্রাম থেকে লিখেছে এরকম হাজারো স্বাধীন আছে আমাদের দেশে যারা পরিবারের কারণে এরকম দাম্ভিক হয়ে ওঠে। ১৯ বছরের স্বাধীনের যদি উপলব্ধি সঠিক হয় তাহলে আমরা আশা করতেই পারি। জহির উত্তরা থেকে লিখেছে ভাইয়া মাই ওকে বলে স্বাধীন এখন ভালো হওয়ার পথে, মার খেয়েছে বলে স্বাধীন এখন ভালো হওয়ার পথে, এরকম কথা আপনি লিখেছেন। দেখুন স্বাধীন কি করেছে না করেছে সেই জায়গাটাতে আমরা না গিয়ে আমরা বরং ওর কাছ থেকে আমাদের জীবনটা যেন ওর যে নেগেটিভ বিষয়গুলো এসছে সেগুলো যেন না আসে, সেই বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল রাখি এবং আমরা যাতে এরকম ভাবে ফিক্টিম না হই, এরকম ভাবে খারাপ দিকে জড়িয়ে না পড়ি, সেটাই মূলত আমাদের যাহা বলিব সত্য বলিব থেকে শিক্ষা হোক। এই পর্যায়ে এই সপ্তাহে আমাদেরকে কে মেইল বা চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠি বা মেইলটি আমরা শুনব মঞ্জুরের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি হুমায়ুন ঢাকা থেকে বলছি। বেশ কিছুদিন আগের কথা, আমি একটি মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলতাম। এক পর্যায়ে আমরা দেখা করার সিদ্ধান্ত নিই। মেয়েটিকে আমি একটি শপিং মলে আসতে বলে প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করিয়ে আমি আর সেখানে যাই না এবং ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেই। বিষয়টি এখন আমার অনেক খারাপ লাগে। আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে সেই মেয়েটির কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, এই সব চিঠি বা মেইলে যে খণ্ড খণ্ড উপলব্ধি, এই খণ্ড খণ্ড উপলব্ধিগুলো আমাদের হাজার মানুষের উপলব্ধি হোক এই প্রত্যাশা করে আজকের মতো পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মঞ্চের। আগামী রবিবার আমি আরজে কিবরিয়া, মঞ্জুর এবং আরো একজন বন্ধুকে সাথে করে আপনার দরজায় কড়া নাড়ব, অবশ্যই সেটি বিবেকের দরজায়, এবং সেখানে কড়া নেড়ে আমরা বলতে থাকব আজকের অতিথির মতো আপনার জীবনটা যেন কলুষিত না হয়। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, অপরাধ থেকে দূরে থাকুন, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, সেই শুভকামনায় শুভরাত্রি।